This track was downloaded from FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM, ঘড়িতে সময় রাত 11:59। আমি রাসেল আছি সাথে, আজকে মাসুম নাই, আমি একাই আছি। অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফ এম এ। আশা করছি যে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই রয়েছেন। আর আজকে আমাদের সাথে রয়েছেন বেশ কিছু নতুন অতিথি, যাদের কাছ থেকে বেশ কিছু নতুন ঘটনা আমরা শুনবো। সেই সাথে আপনাদের শুরুতে জানিয়ে দিই কিভাবে SMS করতে হবে আমাদেরকে। SMS করার নিয়ম কি হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে এবং সেটার মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনার ঘটনা। আর বিশেষ করে সেই সমস্ত মানুষ যারা আমাদের সাথে আছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, যারা দিনের পর দিন আমাদেরকে ইমেল পাঠাচ্ছেন, যারা দিনের পর দিন আমাদের সঙ্গে আছেন, SMS দিয়ে আমাদেরকে উৎসাহিত করছেন, আমাদের ভুল ত্রুটিগুলো জানিয়ে দিচ্ছেন, আমাদের আপনাদের ভালো লাগাগুলো সেই সাথে জানিয়ে দিচ্ছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করতে চাই আজকের ভূত এফ এম এর আজকের এই এপিসোডটি, এবং আমরা চলে যেতে চাই আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ যদি আমাদেরকে বলতেন।
আমি ফারনাজ বলছি।
ফারনাজ, ফারনাজ আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন প্লিজ।
আমার হোম টাউন হচ্ছে নারায়ণগঞ্জ এন্ড বর্তমানে আমি ঢাকা মোহাম্মদপুরে বসবাস
করি। ওকে, সো আপনি ঢাকা মোহাম্মদপুরে রয়েছেন এই মুহূর্তে, এবং আমি শুনেছিলাম যে আপনারা এখন মোহাম্মদপুরে থাকলেও নারায়ণগঞ্জে একটা সময় ছিলেন এবং যে বাসাটায় ছিলেন সেই বাসাটায় অনেক ধরনের ঝামেলা রয়েছে। কি ধরনের ঝামেলা বা কেন ঝামেলাগুলোর সূত্রপাত কোথা থেকে, মানে বাসাটা নিয়ে, বাসাটা নিশ্চয়ই একটা হিস্ট্রি রয়েছে, রাইট? সেটা কি?
যদি আমি একটু প্রপার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি তাহলে সেটা হচ্ছে যে আমার দাদা যান যখন বাসাটা তৈরি করেন সেই জায়গাটা ছিল একটু মানে হন্টেড, বা সেই জায়গাটা ছিল হিন্দুদের একটা পরিত্যক্ত কালী মন্দির ছিল একটা পাশে, এন্ড ছিল যেটা হচ্ছে শ্মশান যেটাকে বলে।
আচ্ছা,
ওই জায়গাটাকে ক্লিন করে বাসাটা তৈরি করা হয়, এন্ড তার থেকেই মানে সেটা কেন্দ্র করে বাসাটার প্রবলেম গুলো শুরু হয়।
তখন থেকে বাসার প্রবলেম শুরু হয়ে যায়। কি ধরনের প্রবলেম দিয়ে শুরু হয়েছে
প্রবলেমটা? আসলে প্রথমত যখন বাসাটা দাদু তৈরি করে তখন ওই বাসাতে কেউ বসবাস করত না, সেটাকে গোডাউন হিসেবে ব্যবহার করা হতো বিজনেসের খাতিরে। তো আমাদের ফ্যামিলি যখন ঢাকায় সেটেল ছিলেন তখন এক পর্যায়ে তারা বিজনেসের খাতিরে আমার বাবার নারায়ণগঞ্জে শিফট হতে হয়।
আচ্ছা,
তো শিফট হওয়ার পরবর্তীতে যেটা হয়, যেহেতু ওখানে কোনো মানে মানুষের বসবাস ছিল না, তো ক্লিন করে আম্মু আব্বুরা ওদের মতো করে সেটেল হয়। সেটেল হওয়ার পরে যেটা হয় যে প্রথম ঘটনাটাই শুরু হয় যে এক্সিস্টেন্সটা বোঝা যায়, সেটার সূত্রপাতটা ঘটে আমার মামুনির সাথে।
আচ্ছা,
সেটা হচ্ছে সে যখন মানে কোনো একটা বাসার যেমন কিছু কিছু স্পেসিফিক প্লেস থাকে যেটা একটু যেখানে প্রবলেম গুলো বেশি হয়, তো এর মধ্যে একটা রুম রয়েছে, সেই রুমে আম্মু তার মতো করে গুছাচ্ছিল বসে, এন্ড তখনই সে বিষয়টা ফিল করতে পারে। ফিল করতে পারে বলতে তাকে সন্ধ্যার ঠিক আগে মাগরিব টাইমে সমস্যাগুলো হয়, সেটা হচ্ছে কেউ হয়তো পেছন থেকে তার নাম ধরে ডাকছে, কেউ হয়তো বলছে যে এখান থেকে চলে যা।
আচ্ছা,
এসব প্রবলেম গুলো হতো। তো একটা সময় যেটা হয় যে আম্মু বারান্দায় বসে থাকে, বসে থাকার পর কেউ একজন তাকে কেউ একজন তার মানে পানি ছিটিয়ে দেয়। কারণ পানি ছিটানোটা এমন একটা বিষয় ছিল, স্মেলটা ছিল যে লাইক আমরা যেটাকে রোজ ওয়াটার বলি,
গোলাপ জল বলি যেটাকে,
এই ধরনের স্মেলটা আসে। তো আসার পর সে সাধারণত ভয় পেয়ে চলে যায় ওই জায়গাটা থেকে। তো চলে যাওয়ার পরে আম্মু প্রচন্ড ভয় পায়, ভয় পাওয়ার পর থেকে সে একটু অসুস্থ হয় এবং তার ভেতরে ভয়টা থেকেই যায়, সে কোনো কিছু নর্মালি করতে পারে না। তো হুজুর দেখানো হয়, কোনো কিছুতে হয় না। তো অ্যাটলিস্ট শেষ পর্যন্ত একটা একজন আমার চাচু আছেন, সে বিষয় এইসব নিয়ে করতো, প্র্যাকটিস থাকে তার মানে পাওয়ার প্র্যাকটিস বা যেটাই আমরা বলি। তো তখন দেখা যায় উনি আম্মুকে বলে যে আপনি যেখান থেকে তুমি ভয়টা পেয়েছো, যে বারান্দায় ভয়টা পেয়েছো, সেখানেই তোমার এটা প্রবলেমটা সলভ হতে পারে। সেটা হচ্ছে তুমি মাগরিবের টাইমে তিনটা কাঠি নিয়ে বসু, পা পবিত্র অবস্থায় বসবো অবশ্যই। কাঠিটা হচ্ছে মানে আমরা শলার কাঠি বলি না,
ঝাড় দেয়,
হ্যাঁ ঝাড় দেওয়া হয়েছে, ওই শলার কাঠিটা দিয়ে তিনটা শলার কাঠি নিয়ে বাঁদিকে রেখে তুমি বসবা, বা শোল্ডারের দিকে টাচ করে তুমি বসে থাকবা, দেন যা হওয়ার হবে। তো মাগরিবের ঠিক 2 মিনিট আগে ওখানে আম্মু সেম ওয়েতে বসে, বসার পরে যেটা হয় যে আম্মুর কন্ট্রোলে থাকে না, কন্ট্রোলের বাইরেই আম্মুর যে বাঁদিকে ছিল শোল্ডারে কাঠি তিনটা, আম্মুর হাতটা অটোমেটিকলি ডান শোল্ডারে এসে টাচ করে, এটা আম্মু কিছু করে না, এটা হয়ে যায়। সাথে সাথে আম্মুর সামনে একজন মুরব্বি এসে দাঁড়ায়, হুজুর দাঁড়ায়, অনেক লম্বা করে একজন হুজুর দাঁড়ায়, বড় বড় লাল দাড়ি থাকে, পান খাওয়া অবস্থায় এরকম একজন তাকিয়ে হাসি দেয়। তো সেটা দেখে আম্মু ভয় পেয়ে চলে যায়। তো ওইখান থেকে মানে বিষয়টা শুরু হয় যে আম্মু মানে সরাসরি আসে বিষয়টা। এরপর থেকে যেটা হয় যে মানে মানে কি বলে, সরাসরি দেখা যায় কেউ হয়তো নামাজ পড়া অবস্থায় দেখতে পাচ্ছে, কেউ হয়তো দেখছে যে অজু করছে। এই ভালো জিনিস যেটা, আমি আরেকটা কথা স্কিপ করে গিয়েছি যে আমাদের বাসায় 2টা জিনিসের এক্সিস্টেন্স রয়েছে, সেটা হচ্ছে একটা ভালো আর একটা হচ্ছে খারাপ। তো যে ভালো জিনিসটা, সেটাকে সবাই সবসময় নামাজ পড়া অবস্থায় দেখে বা অজু করছে, এরকম পবিত্র অবস্থাগুলো, ভালো অবস্থাগুলোই দেখতে পায়।
এবং আপনাদের বাসায় নাকি কোরআন তেলাওয়াত শোনা যায়, এটা খুব অদ্ভুত।
সেটা হচ্ছে রাতে, ভোর রাতে প্রায় সময় কোরআন তেলাওয়াত হতো, এবং এত সুন্দর করে কোরআন তেলাওয়াত মানে সাধারণত স্বাভাবিক মানুষের পক্ষে পসিবল না।
কোন বাসার কোন জায়গা থেকে শব্দটা পাওয়া যেত?
বাসার আমাদের নিচের ফ্লোরে, নিচের ফ্লোর থেকে একটা
কর। এবং আশেপাশের মানুষও, আমি শুনলাম যে আপনাদেরকে বলতেন যে কে এত সুন্দর করে কোরআন শরীফ পড়েন,
আশেপাশে সবাই কোশ্চেন করতো আম্মুকে যে ভাবি আপনাদের বাসে কি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। তো আম্মু তো বিষয়টা জানতোই যে প্রবলেমটা কোথ থেকে হচ্ছে, তো আম্মু নিজেও বলতো যে ভাবি আমরাও শুনি কিন্তু আসলে জানি না যে
আপনাদের বাসায় নাকি কোনো কাজের মানুষজন,
কাজের মানুষ বলতে মানে কাজের মানুষ কেউ টিকতে পারে না,
এবং যদি কোনো অতিথি আসেন,
অতিথি আসেন, সে নিজেও ওখানে শান্তিতে থাকতে পারবে না। মানে এক কথায় আমরা নিজেরা ইউজড টু হয়ে গিয়েছি, আমাদের সাথে প্রবলেম হয়, কিন্তু প্রবলেমটা দ্বিগুণ বেড়ে যায় যখন কোনো নতুন কোনো মানুষ আমাদের বাসায় আসে এবং সে রাতে স্টে করে।
রাতে স্টে করলে আরো ঝামেলা হবে, মানে তার মানে ব্যাপারটা আপনার সাথে কথা বলে যেটুকু বুঝতে পারছিলাম সেটা হচ্ছে এরকম যে যদি নতুন কোনো মানুষ বাসায় আসেন বা এরকম কোনো একটা কিছু ঘটে, তাহলে সেই মানুষটাকে যত রকম ভাবে ঝামেলা করা যায়,
যত রকম ভাবে ঝামেলা করা যায় সে করবে,
সেটাই
মানে এক কথায় যে তোমরা আছো বাসায় তোমাদের সাথে করি, আবার নতুন কেন মানুষ আসছে, বিষয়টা যেমন এমন একটা পর্যায়ে,
কেমন যেমন আপনি যদি কিছু বলতে চান এরকম টাইপের,
এমন যদি আমি স্পেসিফিক অনেক ঘটনা আছে যে সবার সাথেই হয়, তো আমি স্পেসিফিক কিছু তুলে ধরি, সেটার মধ্যে হচ্ছে গিয়ে যে একদিন আমার এক কাজিন আছে, আরেকটা কথা বলে রাখি আমি যেটা আমি ভাই আপনাকেও বলেছি যে ওই রিলেটিভরা আসলে সবচেয়ে বেশি প্রবলেম হয়। তো ওর কথাটাই আমি বলি যে ও একদিন বাসায় আসার পরে যেটা হয় যে ও দেখতে পায় আমাদের বাসাটা হচ্ছে অনেকটা ইউ শেপ, এন্ড বাসার বিবরণ যদি দিতে যায় অনেকটা পুরনো দিনের বাসা যেরকম থাকে, স্কুল ঘরগুলো লম্বা বারান্দা চলে যায় এবং পাশ দিয়ে ছোট ছোট বা আমাদের রুমগুলো চলে যায় এরকম একটা। তো এই পাশের বারান্দা থেকে ওই পাশের বারান্দায় সে কমন ওয়াশরুমে গিয়েছিল, তো আসার পর সে দেখতে পায় যে আমার আম্মু ওই পাশে দাঁড়িয়ে আছে। এটা কমন বিষয়, সব সবাই দেখে যে কারো না কারো রূপ ধরে, রূপ ধারণ করে ওইখানে ওইখানে দাঁড়িয়ে আছে। তো আমরা যারা জানি তো জানি, কিন্তু নতুন যারা আসে তারা তো জানে না
বিষয়টা।
তো সে বুঝতে পারে যে খালামণি দাঁড়িয়ে আছে, আমি ওই পাশেই যাব। তো স্বাভাবিকভাবে ওই পাশে যেতে না এবং আমরা এই রুমে বসা, তো আমার আম্মু ওকে ডেকে বসে, তুই কোথায় যাচ্ছিস? তো বলে খালামণি তোমাকে তো দেখলাম ওই পাশে দাঁড়ানো। তো আমরা তো বুঝেছি বিষয়টা কি, তো আমরা চলে আসি, ও আমাদের রুমে চলে আসে, বসে। বসার পরে যেটা হয় আমরা ফিল করতে পারি দ্যাট মোমেন্ট যে কেউ একজন খুব দৌড় দিয়ে আমাদের রুমে আসছে, মানে কেউ যদি দৌড়ে আমাদেরকে মানে কোনো একটা রুম উল্লেখ করে আসে সেটা ফিল করা যায়। তো এক্স্যাক্টলি আমরা তো দরজার দিকে তাকিয়ে আছি, দরজাটা খোলা ছিল, তাকিয়ে আছি, এন্ড দ্যাট মোমেন্ট যেটা মনে হলো যে কেউ এসে ধাক্কা খেলো, মানে ওয়ালের মধ্যে এসে যদি দৌড় দিয়ে এসে ধাক্কা খেয়ে যায়, সেম ফিলটা হলো যে কেউ একজন এসে ধাক্কা খেয়ে গেল, ভেতরে ঢুকতে পারলো না। এন্ড যেটা দেখলাম যে এক হাত উপরে দুটা শুধু পা ভাসমান অবস্থা,
আর শুধু দুটো পা,
শুধু দুটো পা,
শুধু দুটো পা, হ্যাঁ,
আর কিছুই দেখতে পেলাম না।
এবং এটা একদম স্পষ্ট দেখা
যাচ্ছে, হ্যাঁ স্পষ্ট। এটা শুধু আমি যে একা দেখেছি তা না, রুমে যত আমরা যারাই ছিলাম সবাই দেখেছে।
মানে আমি যারা শুনছেন তাদেরকে একটু বলবো যে আপনাদের জাস্ট মানে একটা আপনি জিনিসটা বুঝতে পারছেন কিনা, যে দরজাটা খোলাই ছিল বাট হঠাৎ করে মনে হলো যে ওইখানে এসে কেউ একজন আটকে গেল, মানে অদৃশ্য কোনো কিছু।
সবাই দরজাটা উল্লেখ করে দরজার দিকেই তাকিয়ে আছি, কারণ আমরা বুঝতে পারছি যে কেউ একজন দৌড়ে আসছে। তো আমরা লক্ষ্য করছি যে
কে আসছে, এবং সেখানে অদৃশ্য কোনো একটা কিছুর সাথে সে ধাক্কা খেলো, এরকম একটা অবস্থা। এবং আপনি কোনো সময় ভেবে দেখেন যে আপনার আপনি যেখানে বসে আছেন বা আপনি যে ঘরে বসে এখন আমাকে শুনছেন বা যে ঘরে আপনি ফিরবেন হয়তো রাস্তায় আছেন এখন, সেই ঘরটাকে কল্পনা করুন এবং সেই ঘরের জাস্ট মানে একদম দরজার চৌকাঠের জায়গাটায় যদি আপনি দেখেন যে শুধু দুটো পা, তাহলে কেমন লাগবে আপনার? তো সেই জিনিসটা একদম চোখের সামনে যিনি দেখেছেন তার ব্যাপারটা আসলে একেবারে অন্যরকম। আচ্ছা তারপরে কি হলো?
তারপর এই আপুটাকে কেন্দ্র করে আরো একটা যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে কিছুদিন পর যেটা হয় যে আমরা আমাদের রুমে যে রুমে বসা ছিলাম এই রুমের বড় রুমটাতে বসা ছিলাম কর্নারে, এবং এই রুমের পাশেই হচ্ছে একটা বলা যায় পরিত্যক্ত একটা মাঠ আছে।
আচ্ছা,
রুমের পাশে মানে যে জানালাটাগুলোকে উল্লেখ করে আমার আপু বসেছিল, তো এর পেছনে হচ্ছে আমাদের পুকুরটা, সে পুকুরটাও ভালো না, সেই বিষয়ে পরে আমি আসব। তো যেটা হয় ওই দিন কারেন্ট চলে যায়, ইলেকট্রিসিটি ছিল না বাসায়, তো আমরা মোমবাতি জ্বালিয়ে রুমের মধ্যে সবাই বসে গসিপ করছি ফ্লোর ম্যাটে। তো আমার ওই আপুটা শুধুমাত্র ওই জানালার দিকে মাথা দিয়ে বসা ছিল, হেলান দিয়ে বসেছিল। তো আমরা সবাই কথা বলছি চারপাশে, আমরা সবাই বসে আছি, হঠাৎ করে সে পিছনের দিকে মাথাটা মানে মনে হলো যে ওকে কেউ একজন টান দিয়ে পেছনে নিয়ে গেল, ঠাস করে পেছনে চলে গেল এবং চিৎকার দিচ্ছে আমাকে ধরো। এন্ড আমরা তো বুঝতে পারছি না কি হয়েছে, এন্ড উঠে দেখলাম যেটা যে ওর চুলগুলো ওয়েভ করছে, মানে কেউ একজন ধরে যে চুল ধরে
টানছে,
কিন্তু তার হাতটা দেখা যাচ্ছে না। প্রায় কয়েক সেকেন্ড এরকম হলো, দেন আম্মু দোয়া টোয়া পড়া শুরু করলো, এন্ড ফর্চুনেটলি তখন ইলেকট্রিসিটি চলে আসে, এন্ড তা সে সামনের দিকে মুভ করে চলে আসতে পারে, মানে তাকে ছেড়ে দেওয়া হয়েছে চুলটা।
আচ্ছা, আপনার কাছে আমি আবারও ফিরে আসব এবং তার মাঝখানে আমরা আর একটা ঘটনা নিয়ে আসি, এবং সেই ঘটনাটি অবশ্যই একটা ইমেল, এবং এটা আমি শুরুতেই বলে দিই যিনি লিখেছেন তিনিও বলেছেন একটা ভয়ের কিছু না, কিন্তু থাকে না কিছু কিছু অদ্ভুত ঘটনা। এবং আপনারা অনেকেই বলেন যে আপনাদেরকে জিনের ঘটনা শোনাতে, তো এটা একটা জিনের ঘটনা, এবং আমি সেই জিনের ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি যেভাবে লিখেছেন তিনি সেভাবে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ঘটনা যিনি বলছেন তার আগে পরিচয়টা আমি দিয়ে নিই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি চাপাই নবাবগঞ্জ থেকে আশা করি। আচ্ছা, আমি রোকন বলছি। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটি একদমই ভয়ঙ্কর নয়, কিন্তু ভৌতিক, এবং ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শুনেছি, যাকে নিয়ে এই গল্প। তার নাম বাদল এবং অবশ্যই সেটা ছদ্মনাম। তিনি এবং আমার মা একই অফিসে চাকরি করতেন। 2011 সালে তিনি মারা যান, এবং নয়তো স্টুডিওতে গিয়ে তিনি নিজেই ঘটনাটি শোনাতেন। যেই তার কাছে এই ঘটনা শুনতে চায় তাকেই তিনি এই ঘটনা শোনাতেন, এবং কাউকে এই ঘটনা জানানোর জন্য তার উপর নির্দেশ ছিল। তিনি বেঁচে না থাকার কারণে আমি এই ঘটনাটি লিখছি এবং জানিয়ে দিচ্ছি। চাপড়ের অবগঞ্জের সব মানুষ এই ঘটনাটি জানেন, অনেক মানুষ এই গল্পের ঘটনাটি জানেন, এবং অনেকে এক একভাবে জানেন। আমি যেভাবে শুনেছি সেভাবেই লিখছি। গল্পের শুরু 1975 সালের দিকে। বাদল সাহেবের বয়স তখন 20-21 হবে। তিনি ছিলেন একজন সুদর্শন পুরুষ এবং অত্যন্ত পরহেজগার, কিন্তু তিনি শিক্ষিত ছিলেন না। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন, কাজেই কাজের জন্য তাকে একবার রাজশাহী যেতে হয়েছিল। তখন তিনি রাজশাহীর কোনো একটি পুকুরের পাশে কোনো এক বিল্ডিংয়ে কাজ করছিলেন। সম্ভবত পুকুরটির নাম ছিল রানী পুকুর, এবং দুপুর হলেই সব মিস্ত্রিরা একসাথে দুপুরের খাবার খেয়ে আবার কাজে লেগে পড়তেন, কিন্তু বাদল সাহেব অন্য সব মিস্ত্রিদের সাথে একসাথে বসে খেতেন না। তিনি পুকুর পাশে গাছের ছায়ায় বসে খাবার খেতেন এবং বেলা শেষ করেই খেতেন। প্রতিদিনের মতো তিনি পুকুরের পাশে বসে ভাত খাচ্ছিলেন। এমন সময় অত্যন্ত সুন্দরী একজন মেয়ে কোন একদিকে এসে তাকে সরাসরি জিজ্ঞেস করলো যে তার নাম কি। তিনি স্বাভাবিকভাবে উত্তর দিলেন, আমি বাদল। মেয়েটি আবার জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়? এখানে নতুন? সে বলল, নতুন জি নতুন, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জে। মেয়েটি সেদিন আর কিছু বলেনি। বাদল সাহেব পরের দিন আবার বসে ভাত খাচ্ছেন, হঠাৎ কোথা থেকে মেয়েটি সে আবারও হাজির, এবং এবার সেই মেয়েটি কিছু জিজ্ঞেস করল না। কিছুক্ষণ চুপ থাকার পরে মেয়েটিকে তিনি জিজ্ঞেস করেন, আপনি কে? মেয়েটি তাকে কোনো উত্তর দেয়নি। বাদল সাহেব সেদিন তার উত্তরের আর অপেক্ষা না করে কাজে চলে গিয়েছিলেন। পরের দিন মেয়েটি আবার এসে হাজির। এবার বাদল সাহেব কিছু বলার আগেই মেয়েটি জিজ্ঞেস করল, বাদল, তোমার বিয়ে হয়েছে? এরকম প্রশ্ন তিনি কখনো আশা করেননি, তাই হকচকিয়ে গেলেন এবং ঝোঁক সামলে নিয়ে বললেন, না। এভাবে মেয়েটি প্রতিদিন দুপুর বেলায় তার সাথে দেখা করতে আসলো, এবং এইভাবেই প্রতিদিন দুপুর বেলা তার সাথে দেখা করতে আসতো, কিছুক্ষণ গল্প গুজব করতো, তারপরে চলে যেত। চলতে চলতে বাদল সাহেবের সাথে মেয়েটির অনেক খাতির হয়ে যায়, এবং একদিন সরাসরি সে তার বাদল সাহেবকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটির নাম ঠিকানা কিছুই জানেন না বাদল সাহেব। মেয়েটি এক কথায় তাকে বাড়ি নিয়ে যেতে চাইল। মেয়েটি বলল, আমি যেদিকে যাব তুমি সেই দিকে যাবে, কিন্তু আমার পেছন পেছন আসবে। তিনি স্বাভাবিকভাবে বললেন, হ্যাঁ ঠিক আছে চলো। মেয়েটি পুকুর দিয়ে হাঁটা শুরু করলো। বাদল সাহেব তার কথা মতন পেছন পেছন গেলেন, কিন্তু দেখা গেল মেয়েটি হাঁটতে হাঁটতে পুকুরের পাড় দিয়ে নেমে একদম পানির দিকে চলে যাচ্ছে। বাদল সাহেব বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, এই কি ব্যাপার, তুমি পানির মধ্যে যাও কেন? মেয়েটি তাকে এমনভাবে উত্তর দিল যা শোনার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। এমনকি আমি যখন আমার মায়ের মুখে প্রথম ঘটনাটি শুনি তখন আমি নিজেও চমকে উঠেছিলাম। মেয়েটি তার মুখের দিকে মুচকি হেসে বলল যে পুকুরেই তো আমাদের বাড়ি। বাদল সাহেব সামান্য ভয় পেলেও তার বিস্ময়ের পরিমাণ ছিল অনেক বেশি, এবং এই তিনি ভাবলেন যে এই মেয়ে বলে কি, তিনি ভাবলেন মেয়েটি হয়তো তার সাথে মজা করছে, তিনি হেসে উড়িয়ে দিতে চাইলেন। কিন্তু না, পরক্ষণেই মেয়েটি আরও একটি বিস্ময়কর কথা বলল। সে বলল যে আমি তোমাদের মতো মানুষ না। বাদল সাহেব মেয়েটির দিকে তাকালো। মেয়েটি বলল সে জিন, এবং তার চোখটা বাদল সাহেব তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো। তারপর তাকে নাকি তাকে অনেক বোঝানোর পর, প্রমাণ দেখানোর পর বাদল সাহেব বিশ্বাস করেছিলেন যে মেয়েটি সত্যিই মানুষ নয়, মেয়েটি অন্য কিছু, মেয়েটি জিন বা অন্য কিছু। অনেক কষ্টে বাদল সাহেব সেই জিনটি বা পুলটির সাথে বাড়ি যেতে রাজি হয়েছিলেন। আম্মা বলেন যে বাদল সাহেব মুখে বলতে শুনেছেন যে পুলটি নাকি পানির যেখান দিয়ে হাঁটছিল সেখানে সুন্দর রাস্তা হয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা যখন পুকুরের মাঝখানে গেলেন তখন একটি ডুব দিতেই তারা বাড়ি পৌঁছে গেলেন। হ্যাঁ, এটাই সেই জিনের বাড়ি। বাদল সাহেব বলেন যেমন জিনদের বাড়িতে ঢুকলেন তেমনই সেরকম সবকিছু সুন্দর। জিনদের পরিবারের সদস্যরা তাকে খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করলো এবং বিভিন্ন সুস্বাদু খাবার খেতে দিল। এইসব কথা অবিশ্বাস্য মনে হলেও 100% সত্য। জিনটি মেয়েটির সাথে বাদল সাহেবের বিয়ের কথা একরকম ঠিকঠাক হয়ে গেল, তবে শর্ত দুইটি। প্রথম শর্ত, লেখাপড়া করে শিক্ষিত হতে হবে, এবং দ্বিতীয় শর্ত যেটা, সেটা হচ্ছে কোনো মানুষকে বলা যাবে না যে তা পরিচয়টা বলা যাবে না। প্রথম শর্তটি পূরণ করতে জিন্দাই তাকে সাহায্য করলো। বাদল সাহেবকে জিন্দাই লেখাপড়া শিখিয়েছিল। তারপর বাদল সাহেব রাজশাহীর একটি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করলেন এবং 2 বছর পরে ইন্টার পাশ করলেন, এবং 3 বছরে লেখাপড়া তার শেষ হয়ে গেল। অতি সহজেই একটি সরকারি চাকরি পেয়ে গেলেন। বউকে অর্থাৎ সেই পরীটাকে নিয়ে সে গ্রামের বাড়িতে আসলেন, এবং চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রাম, সেই গ্রামটির নাম আমি বলতে চাই না, যদিও এখানে ব্র্যাকেটে তিনি লিখে দিয়ে বলেছেন যে আমি বলতে চাই না। এবং সেই পরীর সাথে চলছিল তার সংসার, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার আচার আচরণ হাব ভাব সব থেকে সবাই বুঝে ফেললো যে বুঝে গেল, বিশেষ করে সেই বাদল সাহেবের মা বুঝে গেলেন যে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। তার কাজকর্ম সবকিছুই মানে অস্বাভাবিক, স্বাভাবিকভাবেই একজন জিন এবং একজন মানুষের কাজে অনেক অমিল থাকবে। বাদল সাহেবের মা একদিন বাদল সাহেবকে বলেই দিলেন যে এই মেয়ের ব্যাপার স্যাপার কি, একে আমার কেমন যেন ভালো লাগছে না। তার বিভিন্ন প্রশ্ন উত্তরের মুখে বাদল সাহেব বলে দিলেন, হ্যাঁ এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, সে জিনের মেয়ে। এবং এই কথা শুনে এই কথাটি পরিটা জানতে পারে এবং সাথে সাথে শ্বশুরবাড়ি ছেড়ে উধাও হয়ে যায়, মানে চলে যায়, কারণ দ্বিতীয় শর্তটি ভঙ্গ করা হয়েছিল। পুরীটি যাবার চলে যাবার পরে অনেক দিন পরে বাদল সাহেব আরেকটি বিয়ে করেন। এবার তিনি মানুষকে বিয়ে করেন এবং তার 3টি সন্তানও আছে। এই অবধি শোনার পরে আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, পুরীটির সাথে তার আর কখনো দেখা হয়নি? আমার মা যা আমাকে উত্তর দিয়েছিলেন সেটি ছিল আরও বিস্ময়কর এবং মজার। সেই পরি বাদল সাহেবের দ্বিতীয় বিয়ের পরেও অনেকবার এসেছেন এবং যখন সে আসতো তখন দ্বিতীয় স্ত্রীকে তিনি অন্য ঘরে পাঠিয়ে দিতেন এবং সে স্ত্রী বুঝতে পারত যে ঘরে কারো আগমন ঘটেছে এবং দুজনের মধ্যে কথাবার্তা চলছে এবং সেই পরির সাহায্যেই তিনি বাড়ি থেকে 30-40 কিলোমিটার দূরে অবস্থিত অফিসে তিনি 25-30 মিনিটের মধ্যেই পৌঁছে যেতেন এবং তার অফিসের লোকজন যখন তাকে জিজ্ঞেস করত যে কিভাবে তিনি এত দ্রুত সাইকেলে চালিয়ে আসেন তখন তিনি বলতেন সবসময় পারি না, আপনাদের পরিভাবী যখন সাথে থাকে তখনই পারি। তিনি 2011 সালের রমজান মাসের 2 দিন আগে মারা যান। এই গল্পের সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে তার মৃত্যুর আগের দিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তখন তার দেখা করার জন্য তার বড় ছেলে এবং 2 স্ত্রী তার সাথে ছিল, তো দ্বিতীয় স্ত্রী তার সাথে ছিল। তো কোনো কাজে তারা দুজনই একবার বাদল সাহেবকে রেখে বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পরে বাদল সাহেবের ছেলে ফিরে এসে দেখলো যে একটি লোক বাবার বেডের সামনে রাখা একটি চেয়ারে বসে আছে এবং বাবার সাথে গল্প করছে। লোকটি চলে যাওয়ার পরে বাদল সাহেবকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে লোকটি কে। বাদল সাহেব উত্তর দিয়েছিলেন, তোমার বড় ভাই। ব্যাপারটি কেমন যেন অবিশ্বাস্য, আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু ঘটনা আমি একটুও বানিয়ে বলছি না, আর ভূতে মিথ্যা ঘটনা বলা হয় না এটা আমি বিশ্বাস করি। তাই তা গ্রামের বেশিরভাগ মানুষ তাকে বিশ্বাস করতেন না, তাকে গ্রামের কোনো কবরস্থানে সেই কারণেই হয়তো বা কোনো একটা কারণে হয়তো তাকে কবর দেয়া হয়নি, তাদের বাড়ির আঙিনায় তাকে কবর দেয়া হয়। আমি আমার মাকে বারবার জিজ্ঞেস করি যে শেষের এই কথাটি কি সত্যি যে তার জিনের ছেলে আছে। আম্মা উত্তর দেন যে বাদল সাহেব খুব পরহেজগার মানুষ ছিলেন, তিনি কখনোই আমাকে মিথ্যে গল্প বানিয়ে বলবেন না। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটা আপনাদেরকে জানালাম এবং খুবই আশ্চর্যজনক ঘটনা এবং তিনি যেভাবে লিখেছেন আমারই বিশ্বাস করতে কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস আমরা আপনাদেরকে বলি যে আপনাদেরকে ভয় পাওয়ানোর দায়িত্ব আমাদের। ভয় পেয়ে পাবেন এবং ভয়টা পাবেন আশা সেই রকম বা বিস্মিত হবেন সেই দায়িত্বটা আমাদের, কিন্তু বিশ্বাস করানোর দায়িত্ব একদমই আমাদের এবং আমরা বিশ্বাস করতে বলবো না। তবে ভয় পেয়েছেন বা ভালো লেগেছে জানলে আমাদের ভালো লাগবে। আমরা ছোট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ with Graminform.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:24 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.2 FM এবং আমি রাস্তা আছি সাথে এবং চলছে এই মুহূর্তে ভূত এফএম। আপনারা সবাই জানেন দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আমাদেরকে দেখতে পাচ্ছি বালানগর থেকে, বাগমারা থেকে আমাদের SMS করেছেন এবং নামটি লেখেননি। শওকত সাভার থেকে, ক্যান্টনমেন্ট থেকে আমাদের SMS করেছেন, ছাদে বসে তিনি একা শুনছেন, ভয় লাগছে তার কাছে। পিয়াল মিরপুর থেকে SMS করেছেন। তৌহিদুল আমাদেরকে চারঘাট থেকে SMS করেছেন। SMS করেছেন অর্চি ঢাকা থেকে এবং মেলটা ভালো লেগেছে তার কাছে, সে জানিয়েছেন। এবং সান ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও জ্যাকলিন, এছাড়া আমাদেরকে ফুর্তি থেকে আলভি আমাদের SMS করেছেন, ওয়াকি আমাদের বাদল আমাদের SMS করেছেন। SMS করেছেন কাজী মৃদুল রাজবাড়ি থেকে এবং ভালো লাগছে তার কাছে। প্রান্ত আমাদের SMS করেছেন। SMS করেছেন রাজশাহী থেকে আমাদেরকে প্রান্ত এবং আশিক আমাদের, আশিক এবং জাহিদ কুমিল্লা থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে শান্ত, এছাড়াও আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন তারা SMS করেছেন এবং আজকে তার ওয়াইফ সিক এবং তার জন্য প্রে করতে বলেছেন। ডেফিনেটলি দোয়া করি খুব দ্রুত যেন তিনি সুস্থ হয়ে ওঠেন। তুহিন আমাদের SMS করেছেন। SH আব্রার আমাদের SMS করেছেন। সবুজ টাঙ্গাইল থেকে SMS করেছেন। লাস্ট যে স্টোরিটা তিনি শুনলেন সেটা বেস্ট, সেটা তিনি জানিয়েছেন। আমি জানি যে অনেকেই, আমি তো ইমেলগুলো পাই এবং আপনাদের ইমেলগুলো পেয়ে যেটুকু বুঝতে পারি যে অনেকের কাছেই আসলে লাস্টে যে স্টোরিটা সেটা ভালো লাগবে। ফরহানা আমাদের রুমি আমাদের SMS করেছেন, খুব ভালো লাগছে লিখেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন নাজ ধানমন্ডি থেকে এবং 4 বছরের আলভিনকে নিয়ে তিনি, না অ্যাভলিনকে নিয়ে তিনি শুনছেন। হাবিব আমাদের SMS করেছেন কুমিল্লা থেকে এবং এবং লাস্ট স্টোরিটা তার কাছেও ভালো লাগছে এবং তিনি বলেছেন যে একটা তিনি একটা রিয়েল স্টোরি তিনিও সেন্ড করতে চান, তিনি আবার পাঠাতে চান আমাদেরকে। আমাদেরকে অনামিকা এস এম এস করেছেন সারদা থেকে, এছাড়াও আবির আমাদের এস এম এস করেছেন ঢাকা থেকে, তিনি এবং তার ওয়াইফ জুই দুজন মিলে আমাদের শুনছেন, ভূত অফ এনজয় করছেন এই মুহূর্তে। হিমেল পান্ডে আমাদের এস এম এস করেছেন ক্যান্টনমেন্টের চার ফ্রেন্ডকে নিয়ে তারা শুনছেন, এছাড়াও অনিক আমাদের এস এম এস করেছেন, আহসান রকি আমাদের এস এম এস করেছেন, এছাড়াও আরিফ এবং তার ওয়াইফ রুম্পা তারা আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন হাবিব, এছাড়াও আমাদের এস এম এস করেছেন মুস্তাকিম কক্সেস বাজার থেকে, সাদি মাহমুদ আমাদের এস এম এস করেছেন, ফার্স্ট যে স্টোরিটা আমরা শুনলাম ফারনাজের কাছ থেকে তার সেটা ভালো লেগেছে, ফয়সল আমাদের এস এম এস করেছেন সিরাজগঞ্জ থেকে, এছাড়াও রনি আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন ফেরদৌস তার সেই ইমেলটা ভালো লেগেছে, এছাড়াও এম এম রোমিও আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন সাইদুর রহমান, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সুপ্ত এবং সুপ্তি ম্যামন সিং থেকে, আমাদেরকে আরও অনেকে এস এম এস করেছেন। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনাদের স্পেলিংটি আমি আরও একবার বলে দিতে চাই, bhutfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখনই আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, নিয়ম জানেনি আপনারা সবাই। সো আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং দ্বিতীয় অতিথির কাছে আমরা আরও একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আরেকবার নামটা বলতে হবে প্লিজ।
হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি।
আপনার ঘটনায় শুনে একদম সরাসরি আপনার ঘটনায় চলে যাই।
আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব এটা আমার ফ্রেন্ডের কাজিনের সাথে ঘটে গিয়েছে, আর আমার ফ্রেন্ডের কাজিন হচ্ছে ঢাকার বাইরের একটা হসপিটালে সে ডক্টর, আর তার লাইফের ফার্স্ট পোস্টমর্টম দেখতে গিয়ে সে এই এক্সপিরিয়েন্সটা ফেস করেছে। আপনারা সবাই হয়তোবা জানেন যে হসপিটালের মর্গে এনভায়রনমেন্টটা একটু কোলাহল মুক্ত থাকে, তো সেও মানে ওই দিন সে তার ফার্স্ট মানে পোস্টমর্টম ছিল, তো একের পর এক লাশ বের করা হচ্ছে, তো হসপিটালের পুরাতন বিল্ডিং থেকে একটা মধ্যবয়স্ক মেয়ের লাশ বের করা হলো, তার ওড়না দিয়ে তার পুরো শরীরটা ঢাকা ছিল, আর তারপর সে একজন ডোমকে নিয়ে সে মর্গের দিকে যাচ্ছিল, তো সে যখন যাচ্ছে তখন বাতাসে তার ওড়নাটা মানে মাথা থেকে নিচে পড়ে যায়, তো তার মাথা থেকে গলা পর্যন্ত দেখা যাচ্ছে। তাকে দেখে সে একটু অবাকই হয়ে গেল, সে দেখলো যে তার চেহারার মধ্যে তখনও মৃত্যুর কোনো ছাপ স্পষ্ট হয়নি, সে তাকে দেখে সে ফুলি অবাক হয়ে যায়, আর তার চেহারার মধ্যে একটু হাসি ছিল, তো সে ডোম একজন ডোমের সাথে সে আস্তে আস্তে সেই মর্গের দিকে যাচ্ছে, তখনও সিনিয়র ডক্টর আসেনি এবং আরেকজন ডোম আসার কথা সেও আসেনি, তো মর্গের করিডোরে গিয়ে সে ওই ডোমটা তাকে বলল আপনি একটু দাঁড়ান আমি চাবিটা নিয়ে আসি, তো সে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকার পরে দুই মিনিট পরে একজন লোক আসলো, সে সেখানে নতুন ছিল, সো কাউকেই তখনও চেনে না, তো একজন লোক এসে তাকে বলল যে একটু গম্ভীর গলায় একটু লম্বা আকৃতির ছিল, তাকে বলল যে আপনি আমার সাথে আসেন, তো সে যেহেতু কাউকে চেনে না তার পিছে পিছে যাওয়া শুরু করলো, সে লাশটাকে নিয়ে আগে আগে যাচ্ছিল আর সে পিছে ছিল, তো তাকে ফার্স্টে তার নামটা আস করলো, তারপর সে কোনো উত্তরই দিচ্ছিল না, সে যখন যাচ্ছে অনেক ঘুটঘুটে অন্ধকার ছিল চারপাশে, আর একটার পর একটা রুম পার করছে, সারি সারি রুম ছিল, তো সে একটা রুমের গেট খুলল, গেটটা খোলার সাথে সাথে সে বলল যে দেখেন আমরা কিভাবে এখানে থাকি, জাস্ট এই একটা ওয়ার্ডই সে বলেছিল, তো লাশটাকে নিয়ে সে রুমের ভিতরে ঢুকে গেল, অন্ধকার ছিল, তো তার মোবাইল পকেট থেকে সে লাইটটা বের করবে মানে মোবাইলটা হাতে নিয়েছে, তো সে ভিতরে ঢুকে মানে সে এক মিনিটের মধ্যে বুঝতে পারলো যে যে লোকটার সাথে সে এসেছিল সে ভিতরে নেই, এই জিনিসটা সে মোবাইল মোবাইলের লাইটটা অন করার পরপরই সে বুঝতে পারলো যে ওই লোকটা ভিতরে নেই, তো সে ভয় পেয়ে গেল। সে যখন রুম থেকে বের হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই সে ফিল করলো যে তার ডান হাতটা পিছন থেকে কেউ অনেক জোরে চাপ দিয়ে ধরে রেখেছে, তো সে তার হাতে মোবাইল থাকার কারণে সে মোবাইল লাইটটা অন করে যখনই সে লাইটটা মারলো সে দেখলো তার লাইফের সব থেকে ভয়ানক দৃশ্য, সে দেখতে পেল যে সেই লাশটা উঠে ওই ইয়ের মধ্যে যেখানে শোয়ানো ছিল লাশটা সেখানে বসে আছে এবং তার দিকে সে ভয়ানক একটা হাসি দিয়েছে, এই দৃশ্যটা দেখার পরে সে অনেক ভয় পেয়ে যায় এবং হাতটা কোনো মতে ছাড়িয়ে সে মাটির মধ্যে পড়ে যায়। আর সেই লাশটা যখন মাটির মধ্যে সে পড়ে গিয়েছিল, সে লাশটা জোরে জোরে হাসা শুরু করলো। এই দৃশ্যটা যখন সে ফিল করলো, তখন সেই মুহূর্তে সে ভয় সেন্সলেস হয়ে গেল ওইখানে। পরবর্তীতে তাকে ওই পরিত্যক্ত রুম থেকে ডোমরা তাকে উদ্ধার করে। পরে যখন তার সেন্স ফিরে আসলো, তখন ডোমরা তাকে বলল যে আপনি ওই পরিত্যক্ত রুমের মধ্যে লাশটাকে নিয়ে গেলেন কিভাবে। পরে পুরো ঘটনাটা সে ওই ডোমদের সাথে শেয়ার করলো। পরে তার কথা তারা বিলিভ করলো। পরে তার অনেক সে কয়েকদিন অসুস্থ ছিল। পরবর্তীতে সে যখন ওই মেয়ের সম্পর্কে জানতে চাইল যে ওই মেয়েটার কই বা কী হয়েছিল, পরে সে জানতে পারে যে 2-3 দিন আগে সে তার বাসার মানুষের সাথে রাগ করে ওই ওনার শরীরে যে ওড়নাটা ছিল ওই ওড়নাটা দিয়ে গলায় ফাঁসি দিয়ে সুসাইড করে। এবং এটাই ছিল আমার ঘটনা। আর এই এই এক্সপিরিয়েন্সটা ওনার উনি মনে করলে উনি এখনও পর্যন্ত অনেক ভয় পেয়ে যায়। আর এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। এবং আমার কাছে আরও বেশ কিছু ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো আমি এক একে পড়তে চাই, এবং আশা করছি যে আপনাদের সহযোগিতা পাবো সেই জন্য। এবং যারা আমাদের SMS করতে চান, তারা মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন FORTF স্পেস দীর্ঘ আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আরও একটা ঘটনায় যাব, এবং এই ঘটনাটিও একটা ইমেইল, এবং সেই ইমেলটাও আমরা পড়তে চাই, এবং সেই ইমেলটিও পাঠিয়েছেন আমাদের একজন লিসনার। সেই ইমেলটা একটু পরে পড়ি, তার আগে আমরা আমাদের আবারও প্রথম গেস্টের কাছে ফিরে যাই, তার একটা ছোট্ট ইনফরমেশন দেই। তার কিছু ক্ষমতা রয়েছে, যে ক্ষমতাগুলো তিনি বলছিলেন আমার সাথে আলাপ করছিলেন, আমি একটু শুনতে চাই সেই বিষয়ে। আপনার নামটা প্লিজ আরো একবার একটু আমাদের বলবেন, আপনার নামটা একটু বলেন।
আমি ফারনাজ বলছি।
ফারনাজ, আপনার বাসাটা খুব অদ্ভুত, এবং আপনাদের বাসায় প্রতিনিয়ত নানান রকমের ঘটনা ঘটে, এবং সবসময় আপনারা সেটা নিয়ে একসময় আতঙ্কিত থাকতেন, এখন খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন সবকিছু। এবং প্রত্যেকেই এরকম বাসায় থাকলে কারো কোনো মানে কারো কোনো ক্ষমতা থাকবে না, বা কারো জীবনটা সম্পূর্ণই স্বাভাবিক থাকবে, বাড়তি কোনো কিছু যোগ থাকবে না সেই জীবনে, তেমন তো হয় না। সুতরাং আপনিও সেরকম মানে আপনিও।
আমি আসলে ভাইয়া যদি বলতে যাই যে আমি ছোট থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, নট অনলি ইনভলভ মাই হোম, এটা আমি আউটসাইড থেকেও অনেক কিছু ফিল করেছি বা অনেক কিছু ফেস করতে হয়েছে আমাকে। ইভেন দো আমি বর্তমানে যে বাসাটাতে আছি সেখানেও আমি এই যে বিষয়গুলো আমাকে এক্সপিরিয়েন্স করতে হয়।
আচ্ছা, তো আপনার যে ক্ষমতাটা আপনি বলেন যে আপনি কিছু ভাবলে হয়,
আসলে ভাইয়া ক্ষমতা কিনা বা সুপারন্যাচারাল
মানে এটা কি আপনি এনজয় করেন ব্যাপারটা, নাকি আপনি ভয় পান জিনিসটাতে? আপনি চান এটা যে আপনার সঙ্গে থাকুক?
না, আমি অবশ্যই চাই না, এর পেছনে কিছু কারণ আছে। আমি এর পেছনে কিছু কারণ আছে, আর বিষয়টা কেন হয় বা আমি আমার ব্যক্তিগত বিষয় আমি একটু কিছু বলে নেই। সেটা হচ্ছে আমি আমার খুবই কনজারভেটিভ এন্ড রিলিজিয়াস একটা ফ্যামিলি থেকে বিলং করি, তো সেই ক্ষেত্রেও না, আমি দীর্ঘ লাস্ট 4-5 বছর যাবত এমন একটা আমার মাঝে মাঝে যে সমস্যাটা হয় যে আমি জেদ করে 2-3 মাস নামাজ পড়ি না, কিন্তু রেগুলার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এমনও সময় হয় আমি তাহাজ্জুদ পড়ি। অ্যান্ড সবচেয়ে মজার ভালো বিষয় যেটা আমি বলবো যে আমি কোনো প্রবলেম ফেস করলে সেটার সলিউশনের জন্য আমি সালাতুল হাজতের নামাজ পড়ি।
আচ্ছা,
এটা সবাই জানে যে এই নামাজটা কোনো একটা নিয়ত করে পড়লে হয়। অ্যান্ড আমি রেগুলার ইউজ টু হচ্ছি সুরা ইয়াসিন, সুরাটা পড়াই রেগুলার, আমি কন্টিনিউ করি এটা প্রত্যেক দিন। তা আমার সাথে যে বিষয়টা হয় স্বপ্নের মধ্যেও হয়, এবং সেই বিষয়টা আমার নামাজের মধ্যেও হয়। নামাজ থেকেই শুরু করি, সেটা হচ্ছে আমি যখন সালাতুল হাজতের নামাজ পড়তে বসি কোনো একটা সলিউশনের জন্য, নামাজ পড়ার সবসময় আমার একটা কেন জানি, আমি জানি না, এটা হয় আমার সাথে যে আমি নামাজের শেষে মোনাজাত শেষে 10 মিনিট বা 15 মিনিট আমি টোটালি অন্যমনস্ক হয়ে যাই। তখন যেটা হয় যে কেউ একজন এসে আমার মাথায় হাত বুলায় এবং চারপাশে খুব সুন্দর একটা স্মেল হয় যেটাকে আমরা হুজুররা দিয়ে থাকে আতর বলে থাকি আমরা, ওই স্মেলটা পায় এবং আমার মাথায় কেউ একজন হাত বুলায়। আমি যখনই নামাজ পড়ি, নট অনলি সালাতুল হাজতের নামাজ, আমি যে কোনো ওয়াক্তের নামাজ পড়তে গেলে আমার একটা অভ্যেস হচ্ছে আমি এমনিতেও পরিপাটি থাকতে পছন্দ করি, এবং আরেকটা বিষয় হচ্ছে আমি রুম একদম দরজা লক করে ফেলে এবং আম্মুকে বলে দিই আমাকে কেউ নক করবো না, আমি নামাজে দাঁড়াবো। তারপরে এরকম গম্ভীর একটা পরিবেশ করে আমি নামাজে দাঁড়াই। তো সালাতুল হাজতের নামাজ পড়ার পর যেটা হয় আমার সাথে, আমি যে সলিউশনটা চাচ্ছি যে এটার সলিউশনটা কি হবে। তো তখন দেখা যায় নামাজ শেষে মোনাজাতের পরে আমি 10-15 মিনিট অকারণে বসে থাকি, উঠি না নামাজ থেকে।
আচ্ছা,
তখনই ইন দ্যাট টাইম যে আমার মাথায় কেউ একজন হাত বোলায় এবং যেটা হয় আমি একটা ডে ড্রিমের মতো চলে যাই। আমি স্পষ্ট মানে আমি অন্য মানুষক হয়ে দেখতেছি যে এই জিনিসটা হচ্ছে, আমি যে বিষয়টার সলিউশন চাচ্ছি এটা এরকম হচ্ছে। এন্ড দ্যাট টাইম বিষয়টা ম্যাক্সিমাম টাইম নেগেটিভই হয়, আমি যে সলিউশনটা চাই সেটা দেখা যায় নেগেটিভটাই হয়। আমি হয়তো পজিটিভটা আশা করছি, নামাজটাও হয়তো আমি পজিটিভের জন্যই পড়ছি, কিন্তু এটা রেজাল্ট যা হবে তা আমি দেখতে পাই যে এরকমটা হচ্ছে। এন্ড হুট করে কয়েক মিনিটের মাথায় আমি আবার ঠিক হয়ে যাই যে কি দেখলাম আমি এটা। এন্ড এটা মানে এক সপ্তাহের মধ্যে, আমি কাউকে কিছু বলিও না, এক সপ্তাহের মধ্যে হুবহু আমি যা দেখেছি সেম জিনিসটাই হয়। একটা ইঞ্চ যদি আমি বলি যে একটা জিনিস স্কিপ করে গিয়েছে, জিনিসটা মিলেনি, নো,
মিলবে,
এক্স্যাক্টলি মিলবে। এন্ড ম্যাক্সিমাম টাইম নেগেটিভটাই আমি দেখি। দ্যাটস দ্য রিজন যে আমি জিনিসটা অনেক ভয় পাই, আমি চাই না কিছু দেখতে। এন্ড আমি কমিউনিকেট করি, আমার একটা প্রবলেম বা এটা ভালো কি আমি জানি না, আমি কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পছন্দ করি না। আমার যখনই খুব কষ্ট হয় কোনো বিষয় নিয়ে আমি নামাজ পড়ি, নামাজে দাঁড়িয়ে যাই এবং আমি একা একাই কথা বলি, মানে একা একাই কথা বলি যে আমার কেন এটা এমন হচ্ছে, কেন এটা ওইরকম হচ্ছে। আর মাঝে মাঝে যদি কোনো বিষয়ে খুব বেশি কষ্ট পেয়ে থাকি আমি ঘুমিয়ে যাই। আর ঘুমানোর পরে যেটা হয় যে আমি স্বপ্ন দেখি যে এই জিনিসটা হচ্ছে। যেমন সামহাও আমি যদি বলি যে কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে বলি, তো সেটা হচ্ছে যে আমি হয়তো দেখছি এরকম, তো আমাকে হয়তো আমি মানে বিষয়টা হচ্ছে যে ও তোর সাথে এরকম করবে, এটা দেখে আমার ঘুম ভেঙে যায়। হয়তো বা আমাকে কেউ একজন কানের মধ্যে এসে বলছে যে ও তো থাকবে না, ও চলে যাবে, ও তোর সাথে এরকম করবে, ও চলে যাবে। এন্ড দ্যাট টাইম আমার ঘুম ভেঙে যায়, আমি এটা কি দেখলাম বা কে আমার কানের সামনে এসে কথা বললো। এন্ড একটা সপ্তাহ হয় না যা আমি স্বপ্নে দেখেছি বা যা আমাকে কানের মধ্যে এসে বলা হয়েছে, আমি ঘুমের মধ্যে শুনতে পেয়েছি যে আমাকে একজন এসে এগুলো বলছে, সেম জিনিসটি একটা সপ্তাহের মধ্যে আমার সাথে হয়। এবং আমি এমনও হয়েছে যে আমাকে স্বপ্নের মধ্যে আমি দেখছি ওই মানুষটা আমাকে এই এই কথাগুলো বলছে, আমি কোনো কিছু মিন কর মানে ইন্ডিকেট করলাম না কোনো কিছু, বাট মানে ফ্রেন্ডলি বলি, তো ও আমাকে এই এই বিষয়গুলো বলছে, এই বিষয়টা নিয়ে আমি কোনো একটা বিষয়ে খুব ডিপ্রেসড ওই পার্সনটাকে নিয়ে, তো আমি দেখছি যে ও আমাকে স্বপ্নের মধ্যে আমি দেখছি যে ও আমাকে এই এই বিষয়গুলো বলবে, বলে সে চলে যাবে। মানে এটা আসলে কি বলবো যে তখনই আমি আমি বুঝে নেই যে এই জিনিসটাই হবে। এই স্বপ্নটা দেখার পর আমি শিওর থাকি যে এটাই হবে, কারণ এই পর্যন্ত যা যা দেখেছি আমি তাই সবগুলো মিলেছে। এই জিনিসটা আমি খুব ভয় পাই, ইভেন একটা সপ্তাহ হয় না যা যা আমি দেখেছি যে ওই মানুষটা আমার সামনে এসে স্বপ্নের মধ্যে আমি দেখলাম আমাকে এই কথাগুলো বলেছে, সেম কথাটাই সে আমাকে বলে। আমি কিন্তু এমন না যে ওর সাথে শেয়ার করেছি যে তুমি তো আমাকে এই কথাগুলো বলেছো।
ওকে, সো আমরা আবারও আপনার কাছে আসবো, আমি আপনার এই ব্যাপারটার আমি কোনো সলিউশন দিব না, বাট আমি একটা জিনিস একবার পেয়েছিলাম, সেটা যাদের এরকম হয়, যাদের মনে হয় যে হ্যাঁ আমি কোনো কিছু ভাবলে সেটাই সত্যি হয়ে যায়, কোনো দুঃস্বপ্ন দেখলে সেটা সত্যি হয়, কোনো জিনিস নিয়ে খুব বেশি চিন্তা করলে বা কয়েকদিন ধরে কোনো দুঃসময় মানে কোনো নেগেটিভ কোনো চিন্তা করলে সেটা হয়ে যায়, পজিটিভটা হয় না বাট নেগেটিভটা হয়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন পজিটিভটা আমরা সেটা মনে রাখি না, আসলে পজিটিভটাও হয়, আমরা যখন শুধু নেগেটিভ ঘটনাগুলো যে ঘটে তা না, পজিটিভটা হলে আমরা খুশি হয়ে যাই এবং ভাবি যে এটাই তো স্বাভাবিক, এটাই ঘটবে, কিন্তু পজিটিভও কিন্তু হয়। আচ্ছা, আমি এই জিনিসটা নিয়ে একটু খোঁজ খবর নিয়েছিলাম যে আসলে ব্যাপারটা কি, এই যে আমরা ভাবি, আমরা মনে করি যে সামনে এই যে একটা মানে রাস্তায় একটা কিছু দেখলাম, দেখার পরে এবার এটা হবে বা হাত থেকে জিনিস পড়ে গেলে এটা ঘটবে। তো খুবই বিখ্যাত একজন মানুষ, তার আমি ইন্টারভিউ পেয়েছিলাম একটা, সেখানে তিনি যেটা বলেছিলেন আমি সেটাই বলবো। আমি বলি যে আমি আমি আসলে অত জ্ঞানী মানুষ না, আমি অন্যদের কথাই আপনাদেরকে পৌঁছে দিই, এবং এখানে যারা ঘটনা বলেন ঠিক একইভাবে এখানে মানুষ নিয়ে আসি এবং তারা যে সমস্ত তারা অনেক জানেন, তারা অনেক জানাশোনা আলা মানুষ এবং তাদের কথাগুলো আমি আপনাদেরকে কমিউনিকেট করি বা আপনাদের কাছে পৌঁছে দিই। সো এই জিনিসগুলো ব্যাপারটা এরকম যে আপনি খারাপ কোনো চিন্তা করছেন সেটা হবে কি হবে না, যদি এই কোয়েশ্চেন আমাকে করেন, হ্যাঁ খারাপ চিন্তা করছেন সেটা হবে, কখন হবে, যখন আপনি ধরে নেবেন যে হবে, মানে আসলে আপনি কিন্তু ব্যাপারটা ঘটাচ্ছেন, আসলে ব্যাপারটা আপনি নিজেই ঘটাচ্ছেন, মানে যখন আপনি বিশ্বাস করবেন যে হাত থেকে আজকে এটা পড়ে গেল, মানে মাথায় মেহমান আসবে, যখন আপনি এটা বিশ্বাস করে গেছেন তখন হয়তো তখন সেটা ঘটার চান্স অনেক বেশি হয়ে যায়। আর আপনি যদি মনে করেন যে একদম মন থেকে সত্যি সত্যি বিশ্বাস করতে পারেন হাত থেকে জিনিস পড়ে গেছে, বাসায় কেউ আসবে না, তাহলে সেক্ষেত্রে চান্স কমে যায়, অনেক কমে যায়। আমি যা যেখানে শুনেছিলাম তিনি তো বলেছিলেন এভাবে যে যদি ভাবেন যে আসবে না তাহলে আসবে না, যদি ভাবেন যে আসবে তাহলে আসবে, আমি হয়তো বললাম যে কমে যায় বা বেশি হয় চান্স, সেই জায়গাতেই থাকলাম। বাট ব্যাপারটা এরকমই ঘটান, আসলে আপনি কোনো একটা জিনিসের প্রতি আপনার যদি আস্থা থাকে সেই জিনিসটা ঘটার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। মুশকিল হচ্ছে খারাপ যে সমস্ত ব্যাপারগুলো ঘটে তখন আমরা সেটা মনে রাখি, ভালো ব্যাপারগুলো আমরা খুব দ্রুত ভুলে যাই, এটাই হচ্ছে কাহিনী। তো যাই হোক, আমার সাথে আপনারা একমত না হলে অবশ্যই আমাদের জানাতে পারেন সেটা। ফার্নাজাপুর ঘটনা অনেক ভালো লাগছে লিখেছেন তমা, এছাড়াও সোহাগ আমাদের মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন, আপুর স্টোরিটা আমি বিলিভ করলাম বিকজ আমার কাজিনের সাথে প্রায় সেম কাহিনী অনেকবার হয়েছে আমাদেরকে। ছাড়াও রূপা এসএমএস করেছেন এবং রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন রাসেল, আচ্ছা না 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 নাম লেখেননি ভাই, আমি নাম ছাড়া একটা এসএমএস পড়তে পারবো না, আই এম রিয়েলি সরি। হীরা আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি লিখন ইসলাম চিটাগং থেকে, এছাড়াও সুজন আমাদের এসএমএস করেছেন গ্যান্ডারিয়া থেকে আমাদেরকে, ছাড়াও দেখতে পাচ্ছি নাহিন এসএমএস করেছেন, এসএমএস করেছেন বোরহান চট্টগ্রাম থেকে, এছাড়াও সালমান আমাদের এসএমএস করেছেন, সৈকত আমাদের এসএমএস করেছেন, দোলা আমাদেরকে এসএমএস করেছেন, মিনহাজ এসএমএস করেছেন আমাদেরকে, আমাদেরকে ছাড়াও আবেদ এসএমএস করেছেন উপশহর সিলেট থেকে, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে আরও এসএমএস করেছেন এখানে তৌহিদ এবং এবং আমাদেরকে এসএমএস করেছেন আনিকা তাহসিন নাটোর থেকে, আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি মণিপুর থেকে তাওবা এসএমএস করেছেন, এসএমএস করেছেন মামুন দীপচর পাবনা থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন জিপু, এছাড়াও শর্মী আমাদের গ্রিন রোড থেকে এসএমএস করেছেন, অনেক আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আশকার, এছাড়াও এবং তিনি বলছেন যে আপুর স্টোরিটা ভালো, আমাদেরকে সৈকত সাভার ক্যান্টনমেন্ট থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন সামির সাতক্ষীরা থেকে, থার্ড স্টোরিটা অনেক ভালো লেগেছে তার কাছে আমাদেরকে। ছাড়াও দেখতে পাচ্ছি নয়ন এসএমএস করেছেন, সুপ্ত এবং সুপ্তি ময়মনসিং থেকে এসএমএস করেছেন, সোনিয়া আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে মামুন উত্তরা থেকে, এছাড়াও আমাদেরকে প্রান্থা এটা কি হবে আমি জানি না, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকে এসএমএস করছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়ার সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব সরাসরি আপনার ঘটনা আপনি ইমেল করে রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু এনিওয়েজ চলে যাবো আবারও একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
That's right, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন আমরা বললামই। এবং আপনাদের ঘটনা আপনারা যেভাবে আমাদের সঙ্গে রয়েছেন, ঘটনা পাঠাচ্ছেন, এসএমএস পাঠাচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কোন ঘটনা আপনাদের ভালো লাগছে, কোন ঘটনা আপনাদের ভালো লাগছে না, সেটা আমাদেরকে এগিয়ে যেতে আরও বেশি সহযোগিতা করছে এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা বহুদূর পর্যন্ত ঠিক একইভাবে এগিয়ে যেতে চাই। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি শুভ, আমি যাত্রাবাড়ি থেকে আসছি।
জি, আপনার ঘটনায় চলে যাই
আমরা। আমার ঘটনাটা হচ্ছে 2011-এ যশোরে হয়। তো হয় কি, মানে আমার ফ্রেন্ডরা 5-6 জন ফ্রেন্ড মিলে ঘটনাটা হয়। তো ঘটনা হচ্ছে শীতকালে, মানে নভেম্বর ডিসেম্বরের দিকে। তো আমরা হয় কি, ফ্রেন্ডরা মিলে অনেক সময় আড্ডা দিতে দিতে রাত্রে দেখা যায় যে মানে হঠাৎ করে একটা প্ল্যানিং হয়ে যায় যে ঠিক আছে আজকে আমরা কেউ বাসায় যাব না, আমরা বাইরেই আড্ডা দিব। তো বাইরে কোথায়, বাইরে হয়তো যার মানে যার বাসা ফাঁকা থাকে তো তার বাসায় ওখানে আড্ডাটা দিই। তো এমন হয় কি যে আমরা আড্ডা দিতে মানে খাওয়া দাওয়ার প্ল্যান করি, তো পিকনিক মতো টাইপের হয়। তো সেদিন হচ্ছে আমরা ফ্রেন্ড ছিলাম, আমি আমার একটা ফ্রেন্ড ছিল শুভ, রানা, সাইফুল, মিথুন, সোহান। তো সাইফুলের বাসাটা ফাঁকা থাকে আর ওর বাসার পিছনে একটা পুকুর আছে, তো ভাবলাম যে আমরা তাহলে ওর বাসায় থাকি আর রান্না বাড়াটা আমরা পুকুর পাড়ে করি। তো যাই হোক, আমরা রান্না বাড়ার অ্যারেঞ্জ শুরু করি। তো এইটা জাস্ট 11:30 দিকে আমরা রান্না বাড়া শুরু করি। তো লোকেশনটা এমন যে পুকুর পাড়, পুকুর পাড়ের ডান সাইডে হচ্ছে একটা বাঁশবাগান আছে আর বাম সাইডটা কিছু গাছপালা আছে। তো যেহেতু শীতকাল, মানে একটা শেডের দরকার হয়, এই জন্য আমরা ওই বাঁশবাগানের নিচে ওইখানটা আমরা রান্না বাড়া শুরু করি। তো রান্না বাড়া আমাদের চলে, হঠাৎ একটা টাইমে আমরা শুনি যে উপর থেকে বৃষ্টি পড়তেছে। তখন আমরা খেয়াল করলাম যে হয়তো বৃষ্টি হইতে পারে, অথবা মানে শীতকালে বাঁশের পাতা থেকে পানি পড়ে, তখন তো এইটাও হইতে পারে। যাই হোক, আমরা কেয়ার করি না, আমরা আমাদের মতো থাকি। তো কিছুক্ষণ পরে দেখি যে বৃষ্টি, মানে বৃষ্টি পড়াটা মানে একটু ফোর্সে বেড়ে গেছে। তো আমরা ভাবলাম তাহলে আমরা এখানে না থেকে আমরা ঘরে শিফট করি। তো হঠাৎ করে এক ফ্রেন্ড, ও বললো যে ঠিক আছে তাহলে একটু ওয়েট কর, আমি একটু দেখি মানে আসলে এটা কি বৃষ্টির পানি নাকি এই গাছের পাতার পানি। তো এই বলে একটু ফাঁকা জায়গা যায়, তো যে দেখে যে না ওইখানে জাস্ট নর্মাল। তো আমরা বললাম তাহলে হয়তো ছয়টা বাঁশের পানি, আমরা ওইখানে স্টে করি। চলতেছে চলতে হতে কিছুক্ষণ পরে আমরা শুনি যে পুকুরে একটা মানুষ গোসল করলে কিংবা পুকুরে ঝাঁপাঝাঁপি করলে যেমন একটা সাউন্ড হয়, এরকম একটা সাউন্ড আসতেছে। তো আমরা একটু দৌড়াচ্ছি, দেখলাম যে আসলে মানে পুকুরে এই রাত্রেবেলা কী আসলো। তো যেহেতু কি না জায়গাটা পুরো নর্মাল, তো আমরা আবার ফিরে আসি, যাই হোক আমরা আবার কাজ টাজ করতেছি। তো হয় কি, এর মধ্যে সাইফুল আমাদের ফ্রেন্ড আছে, ও একটা কুকুর আছে, বাট কুকুরটা বাট মানে বেশ মানে মিশুক আর কি, মানে আমাদের সাথে আছে, বসে আছে। তো কিছুক্ষণ পরে দেখি যে কুকুরটা নজর চিল্লাচ্ছে। এখন এই রাত্রেবেলা কুকুরটা এতক্ষণ শান্ত ছিল, বাট হঠাৎ করে ওর চিল্লাইনে শুনে মানে আমাদের মধ্যে একটু মানে ভয় আসলো যে আসলে হঠাৎ করে চিল্লাচ্ছে কেন। তো যাই হোক, আমরা আমাদের মতোই আসি। এখন আরও কিছুক্ষণ পরে শুনতেছি মানে এই বাঁশবাগানের ভিতরে অনেকগুলো হয়তো মানে ঘোড়া কুকুর টুকুর এরকম দৌড়েলে যেমনটা সাউন্ড হয়, নয়েস এরকম একটা নয়েজ আসতেছে। তো যাই হোক, আমরা অতটা কেয়ার করিনি, আমরা আমাদের মতোই আসি। বাট এই সাউন্ড এত জোরে জোরে বাড়তেছে, কিছুক্ষণ পরে আমরা মানে একটা ভয় লাগতেছে আসলে কি মানে কি হচ্ছে। তো ওই সময় সাইফুল ব্যাপারটা বুঝতে পারে, ও বলছে ঠিক আছে তাহলে আমরা এখানে না থেকে আমরা আমাদের বাসায় শিফট করি, এখান থেকে সব জিনিসপত্র নিয়ে যাই। তো অলরেডি তখন রান্না টান্না প্রায় কমপ্লিট, তো আমরা তখন জিনিসগুলো মানে সব নিয়ে যাচ্ছি, মানে হাড়ি টাড়ি যা যা আছে। তো নিতে নিতে মানে কুকুরটা তখন আমাদের সঙ্গে ছিল, তো আমরা যখন নেওয়া শুরু করি তখন কুকুরটা আর আমাদের সাথে আসে না, ও কিছুক্ষণ কিছু দূরে ছিল, দূরে থেকে অনেক মানে চিল্লাচ্ছে অনেক, মানে হয়তো মানে চোট টোট দেখলে কুকুর যেমন চিল্লায় এরকম চিল্লাচ্ছে। তো আমরা যাই হোক, সব কিছু নিয়ে রুমের মধ্যে ঢুকি। এখন ওর রুমটা এমন যে রুমের সামনে একটা বারান্দা আছে, মানে প্রথমে বারান্দা তারপরে রুমে ঢুকতে হয়। তো আমরা জাস্ট রুমে ঢুকে গেলাম, বাট আমাদের একটা ড্রিঙ্কসের বোতল ছিল, ওইটা হচ্ছে মানে রুমের বাইরে দরজার সামনেই ছিল। তো আমরা মানে ঢুকে যখন বসে আছি তখন সবাই বলা বলি করছে ঠিক আছে তাহলে রুমের মধ্যে থাকি, মানে অন্তত সকাল না হওয়া পর্যন্ত আমরা রুমে থাকি, এখান থেকে বেরোবো না কেউ। বাট হঠাৎ করে দেখি যে মানে ড্রিঙ্কসের বোতলটা ওইটা বাইরে, মানে ওটা হচ্ছে দরজার সামনে। তখন দরজা যখন খুলতে যাব তখন এক ফ্রেন্ড বলছে ঠিক আছে এইটা খোলা দরকার নেই, মানে যেহেতু একটু আতঙ্কে আছি আমরা দরকার নেই। বাট এদিকে কুকুরটা তো অনেক জোরে চিল্লাচ্ছে, আর কিছুক্ষণ পরে আমরা ফিল করলাম যে বারান্দায় কেউ হাঁটাহাঁটি করতেছে। তো এটা একজন না, মানে দুই তিনজন হাঁটাহাঁটি করলো যেমন একটা সাউন্ড পাওয়া যায় এরকম সাউন্ড, হাঁটাহাঁটি করতেছে, মাঝে মাঝে এসে দরজায় নক করতেছে, আবার জানলাও নক করতেছে। বাট আমরা তো সবাই রুমের মধ্যে বসে আছি। এইবার মানে দরজার নিচে যে ফাঁকা জায়গাটা আছে ওইখান থেকে মানে বাইরে লাইটের আলোটা মানে শেডটা আসতেছে। তো হঠাৎ করে মানে লাইটের সামনে থেকে হাঁটাহাঁটি করলে একটা শেড যেমন আসা যাওয়া করে এরকম দেখতেছি। কিছুক্ষণ পরে মানে আরেক ফ্রেন্ড মানে দরজার নিচেতে উঁকি মারলো, ও দেখতেছে যে মানে ড্রিঙ্কসের বোতলটা মানে কাছে পড়ে যাচ্ছে, মানে ঠিক মানে পুরাপুরি পড়ছে বাট মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ঝুলতেছে। তো এইটা তো একদম ইম্পসিবল যে আসলে এইটা কীভাবে হয়। তো যাই হোক, আমরা তো মানে অনেক আতঙ্কে ছিলাম, মানে রুমের মধ্যেই বসে আছি আর কুকুরটা তো বাইরে চিল্লে যাচ্ছে একাধারে, আর বাইরে এমন একটা এনভায়রনমেন্ট যেন মানে খুব প্রচণ্ড ঝড় ঝড় বৃষ্টি এরকম চলতেছে। তো যাই হোক, আমরা সবাই বসেছিলাম। তো একটা টাইমে ফজরে যখন আজান দেয়, আজান দেওয়ার পরে আমরা ওই সাউন্ডটা শুনি নাই, তখন মানে পুরোপুরি একদম স্তব্ধ। তো যখন পুরোপুরি পরিষ্কার হয়ে যায় তখন আমরা জাস্ট দরজাটা খুলি। তো দরজা খুলে ফার্স্টে মানে বারান্দার দিকে তাকাই, দেখি মানে দুইটা মানুষের পাতছাপ। একটা হলো মানে ছাপটা আছে আপনার মানে কাদা থেকে উঠে আসলে কাদা যেমন একটা ছাপ পড়ে, মানে কাদা দিয়ে মানে পাড় ছাপটা, আর একটা হলো মানে রক্তের একটা ছাপ, মানে দুইটা ছাপ পড়ে আছে। তো এইটা দেখে যাক, মানে যখন মানে সকাল হয়ে গেছে আমরা অতটা ভয় পাইনি, বাট এবার ভাবলাম যে কুকুরটা কী অবস্থা দেখি। বাট কুকুরটা তো বাসার আশপাশে নাই, বাড়ির এক কোনায় দেখলাম যে কুকুরটা শুয়ে আছে। তো দৌড়া গেলাম আমরা ওইখানে, আমি দেখি কুকুরটা মানে ওটা মারা গেছে, আর কুকুরের গায়ে মানে কেউ নখ দিয়ে আঁচড় দিলে যেমন একটা দাগ এবং তিন চারটা স্ক্র্যাচ করে আছে। তো এই তো হচ্ছে দেখলাম কাহিনি, আর দ্যাটস ইট। এই টাইম
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে ভূত এফএম জমজমাট হয়ে উঠেছে, কারণ আপনারা সক্রিয়ভাবে পার্টিসিপেট করছেন আমাদের সাথে, এবং আপনারা আপনাদের SMS পাঠিয়ে নানান রকমের প্রশ্ন করছেন আমাদেরকে। তো আমি প্রথমে দেখছি যে আমাদেরকে মিমোসা SMS করেছেন, এবং তিনি বলছেন যে আমার সাথে প্রায়ই একই জিনিস দুবার হয়, মানে হয়তো কালকে একটা কাহিনী আজকেও সেটা হলো, মানে সেম একটা কিছু, একটা ডেজাভু টাইপের মনে হয় কিছু একটা কথা বলছেন আপনি। এবং আমাদেরকে অনেক উত্তর থেকে লিখেছেন আই হ্যাভ স্টোরি, এবং তিনি সেটা কীভাবে পাঠাবেন জানতে চেয়েছেন। আপনি যদি আপনার ঘটনা পাঠাতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করবেন, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং সেটা হচ্ছে ভূত এফ এম @radio40.fm লিখে নিতে পারেন। আমি স্পেলিং বলে দিচ্ছি BHWTFM@radioforty.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদের সাথে অডিও ক্লিপ কিন্তু শেয়ার করে ফেলতে পারেন, অডিও ক্লিপ অর্থাৎ ঘটনাটি রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিন ইমেইলের সাথে আমাদের কাছে। আর আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও ফুর্তি তারেক SMS করেছেন, থার্ড স্টোরিটার ব্যাপারে তিনি একটু কথা বলতে চান। তিনি বলছেন মানা না মানা এটা মানে মানা না মানার ব্যাপার না, বিকজ আমার আম্মু স্বপ্নে যা দেখেন ঠিক কয়েকদিন পরে তাই হয়, অর্থাৎ স্বপ্নে কোনো একটা জিনিস আগে থেকে জানতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে একটা জিনিস আপনি কখনো ভেবে দেখেছেন, যে অনেকে আবার এটাও বলেন, মানে জিনিসটা খুব জটিল, আমি বলছি না যে বিশ্বাস করতে, আপনি ঠিক আপনি তো অতীতে যেতে পারেন রাইট, চিন্তা করে আপনি অতীতে চলে যেতে পারেন, মানে আপনি এক বছর আগে কি হয়েছিল সেই ঘটনাটা আপনি চিন্তা করে সেখানে যেতে পারেন। অনেকে মনে করেন আবার যে আপনি যেভাবে অতীতে ট্রাভেল করতে পারেন ঠিক একইভাবে আপনি পাস্টে গিয়ে যেতে পারলে আপনি ফিউচারেও যেতে পারবেন, অর্থাৎ আপনি চিন্তা করলে বা আপনি চেষ্টা করলে হয়তো ফিউচারে কি ঘটবে সেটাও আপনি আগাম জেনে ফেলতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি, মানে আপনি এক বছর আগে আজকের দিনটায় বা এক বছর আগে গত ঈদে আপনি কি করেছিলেন, এই ঘটনা তো আপনার মনে থাকার কথা তাই না, যে গত ঈদে আপনি কি করেছিলেন, এই ঈদে আপনার মনে হচ্ছে যে এই ঈদটা গত ঈদের চাইতে একটু খারাপ হচ্ছে বা অত বেশি ভালো হচ্ছে না, তার মানে গত ঈদে এই এই হয়েছিল, আমি এরকম মজা করেছিলাম, এরকম করেছিলাম মনে করলেন। অনেকে মনে করেন যে যেভাবে আপনি চিন্তার জগতে যেটা ঘটে গেছে স্মৃতির মাধ্যমে সেইখানে যেরকম যাচ্ছেন ঠিক একইভাবে আপনি, মানে ওটা তো অতীতেই যাওয়া হলো, ঠিক একইভাবে মানে আপনি চেষ্টা করলে ভবিষ্যতেও যেতে পারবেন। আমি জানি না কীভাবে সম্ভব সেটা, বাট হয়তো অনেকে পারেন, আমি জানি না, আমি তো পারি না, বাট অনেকে পারেন, অনেকেই আগে থেকে অনেক কিছু গেস করে ফেলতে পারেন, ভবিষ্যৎ বলে দিতে পারেন। ডেফিনেটলি এ সমস্ত মিরাকল নিশ্চয়ই ঘটে এবং এই সমস্ত জিনিস নিশ্চয়ই হয় বলেই আমরা এত বেশি শুনি। আল আজিজ আমাদের SMS করেছেন যে বহুদিন পর ভূত এফএম শুনছি, এবং আমাদেরকে তিনি বলছেন যে নিজের সাথে কোনোদিন কিছু ঘটেনি তবে বড় ভাইয়ের সাথে ঘটেছে। আপনার সাথে না ঘটলেও আপনি ঘটনা পাঠাতে পারেন, আপনার চারপাশের মানুষ বিশেষ করে আপনার বড় ভাইয়ের ঘটনাটা আপনি পাঠিয়ে দিতেই পারেন আমাদের কাছ থেকে, তার কাছ থেকে ভালো করে ঘটনাটা শুনে নেন এবং তারপরে আপনি চাইলেই কিন্তু আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকেই আমাদের SMS করছেন, অপু এবং সাথী আমাদের SMS করছেন, আজকের স্টোরিগুলো তাদের কাছে ভালো লাগছে। ইমতিয়াজ নাটোর থেকে আমাদের SMS করেছেন এবং তার কাছেও ভালো হচ্ছে বলেছেন তিনি। সজল নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, তিনি এবং তার বড় ভাই ইয়াসিন একসাথে শুনছেন। হৃদয় আমাদের সাথে রয়েছেন রাজবাড়ি থেকে, এছাড়াও অন্তর আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মাহাদি, আজকের স্টোরিগুলো তার কাছে বেস্ট, যদিও তিনি এখনো পর্যন্ত ভয় পাননি তবে উপভোগ করছেন নিশ্চয়ই রাইট। হীরা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন পিয়াল, এছাড়াও আমাদের সাথে রয়েছেন অর্পিতা ময়মন সিং থেকে, এছাড়াও অনি আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মিম জামালপুর থেকে, অনেক উত্তর থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন কাশফিয়া, এছাড়াও রাফায়েল বাপ্পি আমাদের সাথে রয়েছেন হাজারিবাগ থেকে, বাবু নরসিংহী থেকে রয়েছেন, তাবাসুম মিরপুর থেকে রয়েছেন, জোনাক আমাদের সাথে রয়েছেন রাঙামাটি থেকে, এছাড়াও আমাদেরকে আমাদের সাথে রয়েছেন সাইদুর ময়মন সিং থেকে, আমাদের সাথে রয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছি সোহেল সহ আরও অনেকে। আপনি যদি আমাদের সাথে থাকতে চান তাহলে আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আবারও আমাদের আপুর কাছে, এবং একজন একটা কোয়েশ্চেন করেছেন, সেটা হচ্ছে যে আচ্ছা থার্ড স্টোরিটা অসম, অর্থাৎ আপনার যে ঘটনাটা সেটা, এবং আপনার কাছে একটা কোয়েশ্চেন করেছেন তিনি, সেটা হচ্ছে আপনি একটা ভয়েস শুনতে পান, আপনি বলছেন রাইট, একটা ভয়েস শুনতে পান, আপনি কি কোনো আওয়াজ, হ্যাঁ সেই ভয়েসটা কেমন বা কণ্ঠটা কিরকম, এটা কি পুরুষ কণ্ঠ নাকি?
পুরুষ কণ্ঠ, পুরুষ কণ্ঠ শুনেছি, পুরুষ কণ্ঠে বলছে।
আচ্ছা, এক একবার কি এক এক রকম করে সেই আওয়াজটা?
না, প্রত্যেকবার সেম ভয়েস,
সেম ভয়েস পান এবং
সেম, এবং যতবারই আমি নামাজ পড়া অবস্থায় মানে যে ফ্রেগ্রেন্সটা পাই, আতরের যে ফ্রেগ্রেন্স, সেম ফ্রেগ্রেন্স,
কোনো ধরনের কোনো পার্থক্য নাই,
না কোনো পার্থক্য নাই। এবং আমি এক্স্যাক্টলি ফিল করি দ্যাট টাইম যে আমার পেছনে কেউ একজন দাঁড়িয়েছে এবং আমার মাথায় হাত বুলাচ্ছে। আর আমি যেহেতু হ্যাঁ ছোট থেকে এসব বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে গেছে, তো আমি বর্তমানে যেটা করি যে আই ওয়ান্ট টু লাইক কমিউনিকেট করতে চাই, যে আমি কোন একটা জিনিস ফিল করলাম যে এখানে এই জিনিসটা হচ্ছে প্যারানর্মাল, বা কেউ বাসায় কেউ নেই, বা কোনো একটা সমস্যা হচ্ছে এখানে, বুঝতে পারছি কোনো কিছুর এক্সিস্টেন্স এখানে আছে। দ্যাট টাইম আমি যেটা করি, আমি কমিউনিকেট করার চেষ্টা করি যে আমি জাস্ট বলি যে আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমারও কোনো ক্ষতি করবেন না, আমাকে ভয় দেখানোর দরকার নেই, এরকম কিছু আমি কমিউনিকেট করার চেষ্টা করি। আর এইসব মানে এই জিনিসটা আমার ভয়টাকে নিজে মানে কাবু করা যেটাকে বলে, এটা আমি আসলে নিজে মাঝে মাঝে মেডিটেশন বা মেডিটেশন করা যেটা বলে পজিটিভ এনার্জির জন্য, এই জিনিসটা আমি করে থাকি। আর নামাজ তো অবশ্যই আমি পড়ি, তো এইসব বিষয়গুলোর জন্য মানে এখন ভয়টা আসলে মানে যে কোনো কিছুই হলেও সেটাকে আমি আসলে ভয়
অতটা পাত্তা দেন না,
ভয় পাই না।
আচ্ছা, আপনার ঘটনায় আমি আবারও আসবো, তার মাঝখানে আমরা আরেকটা ঘটনা একটু পড়ে আসি, যেটা আমাদের সাথে আমাদের একজন লিসনার শেয়ার করেছেন, জানি না কেমন লাগবে, তবু পড়ছি। আমাদের আজকে যে মানে বেশ কিছু এরকম বেশ কিছু জমে গেছে, সেগুলো শেষ করতে হবে আসলে। ভাই আমার সালাম নিবেন, আমি মোহাম্মদ সানাউল্লাহ কিশোরগঞ্জে থাকি এবং আমি ভূত এফএম আমার অনেক প্রিয়। আমি প্রতি শুক্রবার আপনাদের সাথে থাকি, আমার বাড়ি দূরে থাকায় আমি স্টুডিওতে এসে শেয়ার করতে পারছি না। ওকে, বাসাটা হচ্ছে টাঙ্গাইলের, তিনি লিখছেন যে আমার বাড়ি টাঙ্গাইলের কোনো একটি স্থানে। ঘটনাটি আজ থেকে 7 বছর আগে ঘটেছিল। বৈশাখ মাসে একটা কথা প্রচলিত আছে আমাদের অঞ্চলে, বলা হয় বৈশাখ মাসের দুপুরবেলা নাকি খারাপ বাতাস প্রবাহিত হয়, দৈত্য দানব এগুলো নাকি জোশে দাঁড়ায় এবং মাঠটাট সবকিছুর ওপরে। আমি তখন ঢাকা কলেজের ছাত্র, বৈশাখ গ্রামে করব বলে পহেলা বৈশাখের বেশ কিছু আগে চলে যাই মায়ের কাছে। পহেলা বৈশাখের ঠিক আগের দিন, যেটাকে বলে চৈত্র সংক্রান্তি, গ্রাম অঞ্চলে এই দিনটিকে বেশ উৎসবপূর্ণভাবে পালন করা হয়। মা বললেন, রোকন বাজারে যা। বাবা কাজে থাকায় আমাকে বাজারে যেতে হয়েছিল। যথারীতি বাজারে যাবার, বাজারে গ্রামের বাজার যেমন হয় তেমনি, এবং ছাড়া ছাড়াভাবে কিছু দোকানপাট, এক জায়গায় সবজি, এক জায়গায় মাছ, এরকম বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হয়। হাঁটে গিয়ে আমি মাথায় ঘুরছিল আগামীকাল পহেলা বৈশাখ, তাই ইলিশ মাছ পাওয়া যায় কিনা। আমাদের টাঙ্গাইলে ওই জায়গাতে ইলিশ খুব দুষ্প্রাপ্য বলা চলে। ভাগ্যক্রমে সেদিন একটা বেশ বড় সাইজের ইলিশ পেয়ে গেলাম, কোনো হিসেব নিকেশ না করেই ইলিশটা কিনে ফেলি। এরপর বাজারে টুকিটাকি কিনতে কিনতে ঠিক তখন মধ্য দুপুর হয়ে গেছে, দুপুর আনুমানিক 12টা বা 1টার মতো বাজে। মাথার উপরে সূর্য খাড়া অবস্থায় চলে এসেছে, ঝকঝকে রোদের আলোয় আমি পথ হাঁটছি, এক হাতে বাজারের থলি। আপনারা কল্পনা করুন, এবং ঠিক একইভাবে আপনারা চোখ বন্ধ করে এটা কল্পনা করতে পারেন, কিন্তু জিনিসটা উপভোগ করতে সুবিধা হবে আরো বেশি। মাথার উপরে সূর্য তখন খাড়ো অবস্থানে চলে এসেছে, ঝকঝকে রোদের আলোয় আমি পথ হাঁটছি, এক হাতে বাজারের থলি আর এক হাতে ইলিশ মাছ। মাছ নিয়ে আর বাজারের থলি নিয়ে আমি আস্তে আস্তে হাঁটছি। একটা সময় বাজার ছাড়িয়ে গ্রামের পথ ধরলাম, একটা সময় দেখলাম আস্তে আস্তে মানুষ কমছে। তখন প্রায় দুপুর 1:30টার মতো বাজে, মাঠঘাট সব ফাঁকা। নিজের ওপর খানিকটা বিরক্তই হলাম, কেন যে রিক্সা নেইনি, যদিও আমাদের ওই জায়গাটা পুরো কাঁচা রাস্তা। তারপরও দু একটা রিক্সা তখন যাওয়া আসা করছে, সবেমাত্র শুরু করেছে। রোদে মনে হচ্ছে চামড়া পুড়ে যাবে। বেশ খানিকটা হাঁটার পরে সামনে হঠাৎ দেখলাম বেশ কিছু গাছপালা। এই জায়গাটা কেমন জানি গা ছমছমে, কারণ ওই গাছগুলো এতই পুরনো, ঠিক বলতে পারবো না কত পুরনো ছিল, ছোটবেলা থেকে এই গাছগুলো দেখছিলাম। বুড়ো হতে হতে মনে হচ্ছিল বয়সের ভারে গাছগুলো নুয়ে পড়ছে মাটিতে। আর বিশাল একটা গাছ জুড়ে ছিল আমাদের গ্রামের একটি বট গাছ, ওই গাছ জায়গাটি একদম মাঝখানে। ছোট ছোট বাচ্চারা ওই বট গাছের ঝুড়ি ধরে ঝুলত, খেলা করত, কিন্তু সেই মুহূর্তে কাউকে দেখলাম না। ভাবলাম একটু রেস্ট করবো কিনা, হঠাৎ করেই কেমন একটা দমকা গরম বাতাসের হালকা বয়ে গেল আমার সারা গা দিয়ে। নিজের ভেতরে একটা ভয় তানা বেঁধে উঠল, কেমন যেন মনে হচ্ছিল ভয়ের একটা শীতল স্রোত আমার পিঠ বেয়ে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। আমি ভর দুপুরে হঠাৎ করে ভয় পেলাম, কিছুই বুঝতে পারলাম না। পরে ভাবলাম না, বাড়ির দিকে হাঁটাতেই মা হয়তো চিন্তা করছে, কারণ দুপুরের আগেই পৌঁছে যাওয়ার কথা আমার। সেই ঝোপঝাড় গাছগুলো পার হতে হতে আমি হাঁটছি, হঠাৎ মনে হলো কে যেন আমার পেছন পেছন হাঁটছে, কেমন যেন ছিমছিম নূপুরের শব্দ। আমি আঁতকে উঠে দাঁড়িয়ে বললাম, কে কে হাঁটছে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবারও হাঁটতে শুরু করলাম, আবারও সেই শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছি, ছিম 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 ছিম। আমি যখন এক পা ফেলি সেও এক পা ফেলে, আমি যখন দাঁড়িয়ে যাই নূপুর পড়া পায়ের শব্দটাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। কেমন একটা অশীরী ব্যাপার হচ্ছিল চারপাশে, কেমন যেন হঠাৎ করেই নিজের ভেতর নিজেকে হারিয়ে ফেলছিলাম। আবার খানিকটা হাঁটলাম, আবার দাঁড়িয়ে গেলাম। একবার ভাবলাম পেছনে আর তাকাবো না, কিন্তু হাঁটলেও ভয় লাগছিল। হঠাৎ করে ঘুরে পেছনে তাকালাম এবং তারপর যে দৃশ্যটা দেখলাম খুব অদ্ভুত ঠেকলো আমার কাছে। হঠাৎ করে আমার মনে হলো যে আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং পরক্ষণে তাকিয়ে দেখলাম একটা কালো বিড়াল ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। এত কালো বিড়াল আমি জীবনে দেখিনি। কেমন লাল টকটকে তার দৃষ্টি, ভয়ে আঁতকে উঠে বেশ খানিকটা পেছনে চলে গেলাম। পরে নিজেকে সাহস দিলাম, ধুর একটা বিড়াল দেখে এমন ভয় পাচ্ছি, সবাই শুনে কি বলবে। তারপর বিড়ালটাকে তাড়া করলাম, কিন্তু বিড়ালটা একটু নড়ল না, এক দৃষ্টি তাকিয়ে আছে আমার দিকে। পথ থেকে একটা ঢিল ছুড়ে মারলাম বিড়ালের গায়ে, কিন্তু নড়ল না, কেমন ভাবে তাকিয়ে আছে। এবার কেন যেন ভয় লাগলো, ছোট্ট একটা বিড়াল অথচ ঢিল মারি সরছে না, এমন অগ্নি দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভালো করে তাকিয়ে দেখলাম সে আমার দিকে একদিকে তাকিয়ে আছে, আমার দৃষ্টি তাকিয়ে আছে আমার মাছের দিকে। তারপর আমি দৌড় দিলাম, চোখ নাক মুখ বন্ধ করে এক হাতে মাছ আর এক হাতে মাছের মানে মাছের ব্যাগ নিয়ে, এবং পরক্ষণেই গগন বিদারিত একটা হাসির শব্দ শুনতে পেলাম। সব কিছু ছাড়িয়ে পৈশাচিক এক হাসির শব্দ, ভয়ে ততক্ষণে আমার পা মনে হচ্ছিল আর চলবে না, মাটিতে ডেবে যাবে। পেছনে ফিরে তাকাবো সেই সাহসটা মনের ভেতরে নেই। চারপাশে তাকালাম, যতদূর চোখ যায় জমি আর জমি, একটা মানুষও নেই, ঠিক দুটো তাল গাছ, এবং সেই গাছের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু সেই হাসি কাটছিল, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আমার। হঠাৎ করেই চৈত্র সংক্রান্তির সেই দিনে এক টুকরো মেঘ কোথা থেকে এসে সূর্যটাকে সূর্যের মুখটাতে জেগে বসলো। ভর দুপুরে মনে হচ্ছিল আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। পরক্ষণে চোখ মেরে তাকিয়ে দেখি সেই বিড়ালটা হিংস্রভাবে তাকিয়ে আছে আমার দিকে। কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে যা আমার কল্পনার বাইরে। আমি গলা ফাটিয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি সেই তাল গাছের নিচ থেকে দৌড়ে পালালাম, কিন্তু সেখান থেকেও নড়তে পারলাম না। কিন্তু কোথা থেকে যেন সেই হাসির শব্দটা ভেসে আসছে, অদ্ভুত সেই হাসির শব্দ। যতটুকু সাহস ছিল ততটুকু সঞ্চার করে আমি আবার দৌড় দিলাম আর চিৎকার করতে থাকলাম। দৌড়াতে দৌড়াতে একটা সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর যখন জ্ঞান ফেরে তখন আমি আমার মার কোলে, আমার মাথায় প্রচুর পানি দেওয়া হচ্ছে, কিন্তু ভয়ে কিছু বলতে পারছিলাম না। যখন একটু স্বাভাবিক হই তখন মার কাছেই শুনলাম আমার হাতের ব্যাগটা, ব্যাগ কিছুতেই ছিল না, এবং যে ইলিশ মাছটা ছিল, আচ্ছা আমার হাতে ব্যাগ ছিল না, এবং যে ইলিশ মাছটা ছিল তার সেই মাছটার মানে তেমন কিছু ছিল না, শুধুমাত্র মাথাটা অবশিষ্ট ছিল, আর একটিও শরীরের কোনো মানে ইলিশ মাছের বাকি শরীরটা একেবারেই ছিল না। মা দেখেই বুঝতে পেরেছিল কিছু একটা হয়েছে, এবং সেটা অস্বাভাবিক কিছু একটা, অশরীরী কোনো একটা ব্যাপার। যখন আমি পুরো ঘটনাটি বলি তখন সবাই ভয় না পেলেও মা প্রচণ্ড ভয় পেয়েছিলেন। তারপরই মসজিদ থেকে ইমাম সাহেব আমাকে এসে ছেড়ে দিয়ে একটা তাবিজ দিয়েছেন এবং বলে যান বাড়ি থেকে যেন সবাই মানে বাড়ি থেকে যেন সাবধানে বের হই। পরবর্তীতে আমি শুনেছিলাম ওই পথ দিয়ে যে কোনো মানুষ যদি মাছ নিয়ে এভাবে আসতো সে সুস্থভাবে ফিরে আসতো না, কিন্তু ভাগ্য অনেক বেশি ভালো ছিল, আমি সেদিন সুস্থভাবে ফিরেছিলাম, শুধু মাছটি খেয়েছিল। তারপর প্রচণ্ড অসুস্থ হয়ে যাই, বাবা মা আমাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন, এবং 3 মাস একটানা আমার জ্বর ছিল, এরপরে আমি আর বাড়িতে যাইনি। তো এটা হচ্ছে মোহাম্মদ সানাউল্লাহ লিখেছেন কিশোরগঞ্জ থেকে, এবং তার ঘটনা আমরা পড়ে শোনালাম। ঘটনাটা বেশ অদ্ভুত এবং আশা করছি যে আপনাদের কাছেও অদ্ভুতই লেগেছে। আর আমরা যেটা চাই এখন সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন।
ওয়েলকাম ব্যাক, ঘড়িতে সময় রাত 1:13 শুনছেন সবসময় রেডিও ফুটের পয়েন্ট ওএফএম। আমি রাস্তাল আছি সাথে, এবং আজকে আমার সাথে মাসুম নেই, আপনারা সবাই শুনেছেনই, এবং আমি আজকে একাই করছি। আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথিরা, এবং তারা আমাদের সাথে পার্টিসিপেট করছেন, একটু পর পর ঘটনা শোনাচ্ছেন আপনাদেরকে নানান রকমের। আমাদেরকে সৈকত সাভার থেকে এসএমএস করেছেন, ছাদে বসে তারা শুনছেন। এছাড়া আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন শুনে বলছেন যে খুব ভালো হচ্ছে। সুমন আমাদেরকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে তার কাছে অনেক ভালো লাগছে, তার ওয়াইফ পলিও তার সঙ্গে রয়েছেন। এছাড়াও আনিকা তাহসিন আমাদের সাথে রয়েছেন, নাজমুল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মনিদুল, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তৌহিদ ময়মন সিং থেকে, এছাড়াও রাজ এবং তার ওয়াইফ অ্যানা আমাদের সাথে রয়েছেন, আর আমাদের সাথে রয়েছেন আরতি সহ আরো অনেকে। যাই হোক, আমাদের সাথে আপনি যদি থাকতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm উইচ ইজ bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আমরা সরাসরি চলে যাব এরপরে আমাদের অতিথির কাছে, এবং আমরা শুনবো তার কাছে আরো কিছু ঘটনা। ফারনাজ আমাদের সাথে রয়েছেন, আপনার ঘটনা শুনি আমরা, এবং আপনি এখন যে ঘটনাটা বলবেন সেটা কি রিসেন্টলি ঘটে যাওয়া নাকি আগের কোনো ঘটনা বলবেন আপনি?
রিসেন্টলি গতকালকেও ঘটে গিয়েছে, যদি সুযোগ হয় আমি কি আগেরটা বলবো? আপনি
বলুন। জি প্লিজ আপনি বলেন, তাহলে আগেরটাই শুনি।
ওকে, তাহলে যেহেতু আমি আমার বাসাকে কেন্দ্র করে সব কথা বলছি, তো আমার বাসাকে কেন্দ্র করে আমি এখন যেটা বলবো, আমি মানে প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা বাসার কিছু স্পেসিফিক প্লেস থাকে, তো তার মধ্যে একটা প্লেস হচ্ছে যে আমাদের কর্নারে একটা সিঁড়ি রয়েছে যেটা নিচ থেকে ছাদ পর্যন্ত ওঠা যায়। পেছনে একটা সিঁড়ি আছে, দুটা সিঁড়ির মাঝখানে ওটা হচ্ছে পেছনের সিঁড়িটা। তো এই পেছনের সিঁড়িটা স্বভাবতভাবে ভয়ের কারণেই খারাপ দেখে কেউ ইউজ করা হয় না রাতের বেলা, সন্ধ্যার পর কেউ এখানে যাওয়া আসা একেবারেই নিষিদ্ধ। তো এখানে অনেকগুলো ইনসিডেন্টস হয়েছে, তো এর মধ্যে একটা যেটা বলবো আমি এখন সেটা হচ্ছে যে আমাদের আগে বলেছে যে বুয়াদের উপরে কাজের লোকদের উপরে অনেক অত্যাচার হয়, তো প্রত্যেকটা কাজের লোককে আম্মু অ্যালার্ট করে দেয় যে সন্ধ্যার পর ওইখানে যাতে না যায় কেউ। তো আম্মু নিজের কারণে, ব্যক্তিগত কারণে, তার রান্নাঘরের হাঁড়িপাতিল যেটা হয় সেটা হচ্ছে ওই সিঁড়ির ওই পেছনেই একটা স্টোর রুম আছে, তো সে রাতে প্রয়োজনে সে দিনে নিয়ে আসতে পারেনি, রাতে নিয়ে আসতে হবে, তো তার জন্য সে বুয়াকে বলে। ইন দ্যাট টাইম আমাদের বাসায় যে পুরনো বুয়া, তারা তো জানে এই বিষয়গুলো ওখানে খারাপ, তো ওরা যাবে না, সন্ধ্যা হয়ে গেছে তারা যাবে না, তখন ছিল রাত 8 কি 8:30 বাজে। ওই দিনই নতুন একটা কাজের মেয়ে আমাদের বাসায় জয়েন করে, সে আমাদের বাসার সম্বন্ধে কোনো ধারণাই নেই, তাকে কিছুই বলা হয় নাই যে আমাদের বাসায় প্রবলেম আছে বা এরকম কিছু। তো বুয়ারা চালাকি করে তারা যায় না, তারা সামনে দাঁড়িয়ে থাকে এবং মেয়েটাকে বলে যে তুমি ওই নিচে থেকে, একটা স্পেস আছে দুটা সিঁড়ির মাঝখানে একটা স্পেস আছে, ওইখানে স্টোর রুমের মতো আম্মুর এইসব কুকারিজগুলো থাকে, তো ওই মেয়েটাকে পাঠায় যে তুই ওইখান থেকে গিয়ে এগুলো নিয়ে আয়, আমরা এখানে দাঁড়াচ্ছি। তো মেয়েটা তো কিছু বুঝতে পারে না, মেয়েটার বয়স 14 কি 15। তো মেয়েটা নিচে যায়, ওইখানে একটা লাইট জ্বালানো থাকে, তো মেয়েটা নিচে যায় গিয়ে নিয়ে আসার জন্যে। 4-5টা সিঁড়ি স্টেপ করার পর সে ফ্রিজ হয়ে যায়, টোটালি ফ্রিজ, সে মুভ করতে পারে না, এবং সে প্রচন্ড জোরে চিৎকার করে কান্না করতে থাকে এবং বলতে থাকে যে আমাকে নিয়ে যাও, আমাকে মেরে ফেলবে, আমাকে নিয়ে যাও, এটা কি? তো বুয়ারা তো বলতেছে তুই চলে আয়, পেছনে চলে আয়, তুই উঠে চলে আয়, কি হয়েছে, তুই চলে আয়। তো বলতেছে আমি তো নড়াচড়া করতে পারতেছি না, আমি কিছু করতে পারতেছি না, আমাকে ধরো, ওইটা আমাকে মেরে ফেলবে। ও শুধু এটা বলে চিৎকার করতে থাকে, অ্যান্ড মানে দ্যাট টাইম বুয়ারা নিজেরাও বুঝতে পারে বিষয়টা এবং বুয়ারাও চিৎকার করে আম্মু আমরা সবাই চলে যাই ওখানে, আব্বু আমরা সবাই যাই ওই প্লেসে। যাওয়ার পর দেখি স্টিল মেয়ে ফ্রিজ হয়ে কান্না করতেছে, সে কোনো নড়াচড়া করতে পারতেছে না। এক পর্যায়ে 5-6 মিনিট পরে আব্বু ওরা গিয়েও নিজেরাও নিয়ে আসতে পারতেছে না মেয়েটাকে ধরে, ওইখান থেকে মুভ করাতে পারছে না কেউ, মনে হচ্ছে মানে কেউ ওকে ধরে রাখছে শক্ত করে, ওখান থেকে ওকে আসতে দিবে না, এরকম একটা বিষয়। তো কিছুক্ষণ পর মেয়েটা নিজেই ফেন্ট হয়ে যায়, ফেন্ট হওয়ার পর তাকে উপরে যখন নিয়ে আসা হয়, কিছুক্ষণ পর যখন তার সেন্স আসে, সেন্স আসার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, হুজুর আসে এবং এর মাঝখানে হুজুর আসে, হুজুর এসে অনেক কিছু করে। দেন মেয়েটার সেন্স আসার পর মেয়েটা বলে যে আমি যখন যাই ঠিক যেখানে কুকারিজগুলো রাখা হয় যে টেবিলটা ছিল ওইখানে, ওইটার উপরে কালো পশমওয়ালা ভাল্লুক টাইপের কিছু একটা প্রচন্ড কালো পশম চোখগুলো লাল করে তার দিকে তাকিয়ে এগিয়ে আসছিল এবং এসে ওইখানে বসেছিল। বসে শুধু হাতটা দিয়ে তার পা দুটো ধরে রেখেছে। সে ওইখানে বসা কিন্তু হাত দিয়ে তার পা ধরে রাখছে, এরকম একটা বিষয়। দ্যাটস দ্য রিজন যে সে কোনো মুভ করতে পারছিল না। এই ছিল একটা ওই প্লেসটা নিয়ে এই ছিল একটা বিষয়।
আচ্ছা, আর রিসেন্টলি কালকে আপনার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা শুনে ফেলি আমরা।
গতকালকের যে ঘটনাটা ছিল সেটাকে কেন্দ্র করে এর আগের রাতে আমার সাথে একটা বিষয় হয়। সেটা ছিল রাত 10:30 দিকে। আমি শুয়ে আছি, লাইট অন করা টোটালি ভালো। তো আমার রুমের হচ্ছে জানালার আমার একটা জানালার পাশেই আমার বেডটা। তো ওই জানালার পাশ দিয়ে একটা গলি চলে গেছে, ওই গলিতে মানে ইউজ করা হয় না এরকম একটা গলি। তো ওই পাশ থেকে জানালার মধ্যে মনে হচ্ছে কেউ রাগ করে যেমন ফুফু করে একটা শব্দ করে, মানে কেমন একটা শব্দ করে, রাগ হয়ে গেলে কোনো মানুষ বা যেই হোক ওরকম একটা শব্দ করতেছে। তো আমি আগেই বলেছি যে আমি কমিউনিকেট করার চেষ্টা করি। তো আমি আমি বললাম যে আমি আমাকে আমাকে ভয় দেখানোর দরকার নেই, তোমরা তোমাদের মতো থাকো, আমাকে ভয় দেখাচ্ছ কেন, আমি একা ছিলাম রুমে। তো ওই দিন আর কোনো প্রবলেম হয় নাই। দেন পরদিন সকালে যেটা হয় সেটা হচ্ছে আম্মু চলে যায় ডক্টরের কাছে। তো আম্মু আমাকে ঘুম থেকে উঠায় ঠিক 8:30 দিকে। তো বাসায় আর কেউ ছিল না, ছোট্ট একটা ভাতিজি আছে ক্লাস 4-এ পড়ে, ও ছিল ওর রুমে পড়তেছে। তো ওই সময় আম্মু আমাকে জেগে তুলে যে দরজাটা লাগিয়ে দাও আমি বাইরে যাচ্ছি। তো আমি উঠে দরজাটা লাগিয়ে দিয়ে আমি আবার রুমে চলে আসি। রুমে চলে এসে আমার রুমের ফ্যান অফ ছিল এবং চারপাশের জানলাগুলো লাগানো ছিল, মানে রুমে যে কোনো বাতাস এসে যে পর্দাগুলো নড়াচড়া করবে ওরকম কোনো ওয়ে ছিল না। তো যাই হোক, ঘটনাটা যেটা হয় যে আমি রুমে এসে আবার শুয়ে পড়ি।
আচ্ছা,
শুয়ে উল্টো পাশে যে পাশে জানালাটা ছিল ওই পাশে মুভ করে আমি শুয়ে থাকি, চোখটা বন্ধ করি। 2 সেকেন্ডের মধ্যে চোখটা বন্ধ করার সাথে সাথে আমার সাথে যেটা হয় যে আমি আর চোখটা খুলতে পারছি না।
আচ্ছা,
খুলতে পারছি না এবং আমি চোখ বন্ধ করে ফিল করছি যে আমার রুমের পর্দাটা নড়ছে এবং আমার পেছনে কোনো একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে ওই সেম ফোফো করে রাগ করে যেই শব্দটা করে ওরকম ফোফো করে একটা শব্দ করছে, মানে সে প্রচন্ড রেগে আছে এরকম একটা সাউন্ড করতেছে এবং চুপ দাঁড়িয়ে আছে। এবং আরেকটা বিষয় আমি বলে রাখি যে আমি ঘুমিয়ে থাকি বা আমার সাথে যদি ঘুমানোর সময় যদি আমার আশেপাশে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে সেটা আমি সেন্স করতে পারি, এটা আমার সাথে হয়। তো দ্যাট টাইম আমি তো আর ঘুমাচ্ছিলাম না। তো যাই হোক, যেটা হয় তো আমি মুভ করতে পারছিলাম না। স্লিপ প্যারালাইসিস হলে যেটা হয় আমরা বা বোবা ধরলে যেটা হয় আমার সাথে সেম ওই জিনিসটাই হচ্ছিল। তো আমি কয়েক সেকেন্ডের মাথায় আমি ওই টাইমে কোনো কিছু করতে পারছি না, আমার প্রচন্ড বুকে ব্যথা এবং আমার ঘাড় পিঠ পুরোটা ব্যথা করতেছে, পুরো বডি আমার ব্যথা হচ্ছে, মনে হচ্ছে কেউ চেপে ধরছে আমাকে। অ্যান্ড আমি মনে মনে মানে ভেতর ভেতর ইয়াসিন সুরা পড়তেছি এবং কয়েক মিনিটের মাথায় 2 মিনিটের মাথায় আমি উঠে বসে পড়ি। বসার পর আমি তাকিয়ে দেখলাম যে সেম আমার রুমের পর্দাটা ওয়েভিং ওয়েব করছে, নড়াচড়া করতেছে। কিন্তু আমি প্রথমে বলেছি যে পর্দাগুলো নড়ার জন্য কোনো ওয়ে নাই, কারণ ফ্যানগুলো অফ ছিল, জানলা লাগানো ছিল। অ্যান্ড কোনো রকম ওই শব্দটা স্টিল আমি বসার পরও পাচ্ছি এবং ভয়ে আমি জাস্ট ডান দিকে তাকালাম। তাকানোর পর সেম জিনিসটাই দেখলাম যে একটা ছোট্ট মেয়ে চুলগুলো বড় বড় করে আমার দিকে এমন রাগান্বিত ভাবে তাকিয়ে আছে যে মানে এবং মেয়েটার ফিগার আউট যতটুকু করলাম যে সে আমার যে ভাতিজিটা তার মতোই, টোটালি তার মতো, শুধু চুলটাই বড়, সেম তার মতো, শুধু চুলটা বড়, আমার দিকে এভাবেই তাকিয়ে মানে খুবই রাগান্বিত ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে মেরে ফেলবে। তো আমি তখন ওই ইয়াসিন সুরা লাউডলি পড়ছি, তখন লাউডলি ইয়াসিন সুরাটা পড়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে আমার সামনে সেটা ভ্যানিশ হয়ে যায়।
এই যে চেহারাটা দেখেন আপনি, এই চেহারাটা একদমই চেনেন না
মনে হয়। না, কিন্তু পুরো ফিগারটা যেমনটা ছিল আমার ভাতিজিটাকে আমি যেমন দেখে মনে হলো ওই দাঁড়িয়ে আছে, চুলটা অনেক বড়, মানে কেমন জানি এটা আসলে বোঝানো যাবে না।
ওকে, সো এটাই আপনার জীবনের ঘটনা, এটা এবং রিসেন্ট কালকের কালকের ঘটনা। হ্যাঁ, তার মানে আপনারা বাসা চেঞ্জ করলেও এই বাসাতেও আপনার সাথে সেই সমস্যাগুলো আপনার সাথে কিন্তু চলে এসেছে।
এই সমস্যাগুলো কি, আরেকটা জিনিস আমি বলি যে এই বাসায় আমি যখন নতুন বাসায় এই বাসায় আসার পরেও যেটা হয়, আম্মু যখন মানে বাসাটা যখন খালি থাকে, আম্মু চলে গেছে বা বাসাটা টোটালি খালি, আমি একা আছি আর আমি একটু পর্দা মানে দিনের বেলাও আমি একটু অন্ধকার পছন্দ করি। তো দ্যাটস দ্য রিজন যে আমি পর্দা সব লাগানো থাকে, একটু অন্ধকার হাপচা একটু ছায়া এরকম একটা পরিবেশ সবসময় আমি রাখি। তা আম্মু চলে যাওয়ার পরও যেটা হয় যে প্রায় সময় রান্নাঘরে শব্দ হচ্ছে, আমার রুমের পাশেই হচ্ছে ডাইনিং স্পেস, কেউ হয়তো বা দেখা গেছে গ্লাস ছুঁড়ে ফেলে নিচে ফেলে দিচ্ছে, কেউ হয়তো দৌড়ে যাচ্ছে, এরকম অনেক বিষয়গুলো ফিল করি।
ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী যে অতিথি তার কাছে আমি একটা প্রশ্ন জানার জন্য আমি আজকে করছিলাম, সেটা হচ্ছে আরেকটা ঘটনা আছে সেটা আমরা শুনবো না, সময়ও অতটা নেই আমাদের কাছে। আপনি একটু বলেন যে আপনি আপনি বেশ কয়েকবার এসেছেন আমাদের এখানে এবং বিভিন্ন ঘটনা বলেছেন, আপনি জীবনে কখনো নিজে কোনোদিন কোনো কিছু দেখেছেন বা ভয় পেয়েছেন, সামনাসামনি চোখের সামনে কিছু দেখেছেন?
না আসলে ভাই আমার এখনো ওরকম
এখনো কোনো এক্সপিরিয়েন্স হয়নি। তবে এমনিতে ভয় পান না মানে আপনি মনে হয় ভয়ও পান না অতটা, তাই না? অন্যের ঘটনা তিনি শুনে এসে আমাদেরকে শেয়ার করেন, এরকম চাইলে আপনিও করতে পারেন। যদি আপনার মনে হয় যে আমাদেরকে কোনো ঘটনা আপনি শেয়ার করতে চান তাহলে ডেফিনেটলি আপনি করতে পারেন, এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে আমাদেরকে ইমেইল করতে হবে, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhfm@radioafo.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তারা তো অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন সরাসরি আমাদের কাছে। এবং আমি দেখতে পাচ্ছি শিমু আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে তিনি লিখছেন যে আমি আপুর কথাগুলো ট্রাস্ট করি, আমার সাথে যেটা হয় সেটা হলো আমি প্রায়ই আগরবাতির স্মেল পাই। আচ্ছা আপু আপনি কি কোনো আগরবাতির স্মেল বা এরকম কোনো ধরনের কোনো স্মেল তো আপনি পান, কিন্তু আপনার স্মেলটা কেমন যেন বলছিলেন?
আমার স্মেলটা হচ্ছে হুজুররা যেটা ইউজ করে আতর, যেটাকে
আতরের গন্ধ পান আপনি। আচ্ছা এবং এটা কি বিশেষ ধরনের একটা আতর নাকি এক এক দিন এক এক?
এই স্মেলটা আমি কখনো মানে কোথাও আমি পাইনি। আছে না যে একটা কমন কিছু স্মেল থাকে, না এরকম না, মানে এতটা সুন্দর স্মেল থাকে মানে এই জিনিসটা আমি মানে অন্য কোথাও আমি এটার সাথে মিল পাইনি।
ওকে আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আমি সজীব আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আমার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে আপু যদি কখনো বিপদে পড়েন তখন তিনি কি জিনের কোনো হেল্প পান কিনা? না জিনের মনে হেল্প পান, আপনি নামাজ পড়েন আপনি যেটা বলছিলেন রাইট, নামাজ পড়েন সেটাই বলছিলেন এবং দোয়া পড়েন প্রচুর সেটা বলছিলেন। ফাতিমা আমাদের জি আমি
সূরা ইয়াসিনটা আমি সবচেয়ে বেশি পড়ি, মানে কোনো প্রবলেম হলে এই সূরাটা আমার সবার আগে আমার মুখে
মাথায় আসে। ওকে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও গালিব আমাদের এসএমএস করেছেন, তিনি শুনছেন এবং তার কাজিন সঙ্গে রয়েছেন এবং তিনি বলছেন যে তিনি অনেক স্কেয়ার্ড এবং তিনি বলছেন যে কিপ আপ দ্য গুড ওয়ার্ক। ওকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। অ্যান্ড রাতুল আমাদের এসএমএস করেছেন সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আনন্দ আমাদের এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে, অনেকদিন পর তিনি ভয় পাচ্ছেন মজা পাচ্ছেন। এবং আমাদেরকে সৈকত সাভার থেকে এসএমএস করেছেন, সাকিফ আমাদের আছে এই থেকে এসএমএস করেছেন, রনি এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তানভীর সিলেট থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফারহান ধানমন্ডি থেকে, এছাড়া আমাদেরকে এসএমএস করেছে। আচ্ছা অনেকে জানতে চাচ্ছেন আপনার রাশি কি, কি রাশি আপনি এত কিছু দেখেন এই জন্য জিজ্ঞেস করছেন আপনার রাশি কি, তুলা রাশি কি? না আচ্ছা স্যাজিটেরিয়াস না, তুলা রাশি না। আচ্ছা আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে জোনাক এসএমএস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি সমীর এবং রিয়া তার ওয়াইফ, আচ্ছা তারা ওয়ারি থেকে শুনছেন, সমীরের ওয়াইফ রিয়া তারা দুজন শুনছেন ওয়ারি থেকে। এছাড়া আরও অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তবে আমি এখন সরাসরি যেটা করব সেটা হচ্ছে একটা বিরতিতে যাব। আমাদেরকে জিসান এসএমএস করেছেন, এসএমএস আসছে, আমাদেরকে অরিত্রা এসএমএস করেছেন স্টোরিগুলো আসাম, সুপ্ত আমাদের এসএমএস করেছেন, চমক এসএমএস করেছেন, মাহফুজ আমাদের এসএমএস করেছেন, শিমুল আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে আরও অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে যেটা আপনাকে করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhfm@radioafo.fm উইচ ইজ bhfm@radioafo.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবন ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে আছে তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। বলেছিলাম যেরকম সেরকমই একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হচ্ছে এবং এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এসএমএস করার নিয়মটিও বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি একটা বিরতিতে, বিরতির পর
পরে আবারও ফিরে আসবো, কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন্ড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাই এবং মাসুম ভাই সহ সমস্ত ভূত FM এর শ্রোতাদের জানাই ভৌতিক শুভেচ্ছা। এখন অনেক রাত, গভীর রাত, আর আমার সাথে যে ঘটনাটা ঘটে তা গভীর রাতেই ঘটে, আর আমি এখন আপনাদের সেই ঘটনাটা শোনাব। আমার নাম মোহাম্মদ রাজু খান, বাড়ি মানিকগঞ্জ জেলা শেওয়ালয় থানা গ্রাম টেপড়া। আমি গত 10 বছর যাবৎ কুয়েতে কাজ করি। 10 বছরের ভেতর 8 বছরে আমি ট্যাক্সি চালাই। তো আমি দিনের সাথে রাত্রে বেশি গাড়ি চালাতাম, আমার কাছে ভালো লাগত। তো আমি আমার ঘটনা শুরু করি। 2008 জুন অথবা জুলাই, প্রচণ্ড গরম তখন, আমি কুয়েত সিটিতে প্যাসেঞ্জারের উদ্দেশ্যে ঘুরি। হঠাৎ এক আওয়াজ আসলো, ট্যাক্সি, ট্যাক্সি। আমি ভাবলাম নর্মালি কোনো প্যাসেঞ্জার গাড়ির জন্য ডাকতেছে। আমি দাঁড়াইলাম মার্কেটের সাইড থেকে, অন্ধকার ছিল, ওখান থেকে একজন লোক বের হয়ে আসলো। আমি বললো যে আবদালি যাবে। এখানে বলা দরকার আছে যে কুয়েত সিটি থেকে আবদালির দূরত্ব 140-150 কিলোমিটার। আমি ভদ্রলোককে বললাম অনেক দূরের পথ, ঠিক আছে যাবো, কিন্তু ভাড়া বেশি দিতে হবে। সে বললো ভাড়া নিয়ে সমস্যা নেই। তার হাতে দুটো লাগেজ ছিল, সে লাগেজ দুটো আমি গাড়ির ডিগি খুললাম, সে লাগেজ দুটো গাড়ির ডিগিতে রাখলো। তো যেভাবে রাখলো বোঝা গেল খুবই হালকা জিনিস, কিন্তু গাড়িতে রাখার পর বুঝতে পারলাম অনেক ভারী। যাই হোক, সে গাড়ির সামনের সিটে বসলো আমার পাশে এবং আমরা রওনা দিলাম। তিনি আমাকে গম্ভীর সুরে জিজ্ঞেস করলো কতক্ষণ লাগবে। আমি তাকে বললাম ভাইজান এখান থেকে যাইতে মোটামুটি 1.5 ঘন্টা অথবা 1 ঘন্টা 40 মিনিট লাগতে পারে। বললো ঠিক আছে সমস্যা নেই যাও। তো এখানে বলা দরকার যে ভদ্রলোকটা আমার জানা মতে যে তিনি পাকিস্তানি ছিলেন, তার পোশাক আশাক এবং তার কথাবার্তা শুনে বুঝতে পারলাম, আর সে আমার সাথে অতটা কথাও বলে নাই। তো তারপর আমি রওনা দিই, আমি কানে হেডফোন লাগাই, গান শুনতে থাকি আমার মোবাইলে থেকে। আর তিনি ঘুমাইতেছিলেন, মানে ঝিমানোর মতোই আর কি। তো আমি আর তাকে কোনো ডিস্টার্ব করি না। সে আমাকে একটা জায়গার নাম বলে যে ওইখানে যায়, আমাকে তুমি ডাক দিয়ে দিও, আমি তোমাকে ওইখান থেকে রাস্তা বলবো। আমি বললাম ওকে। তো আমি তার কথা অনুযায়ী তার জায়গা মতো তার উদ্দেশ্যে যাইতেছি। তো অনেকটা পথ, প্রায় 130 কিলোমিটার চালাইতে হইব আমাকে। চালানোর পরে তাকে ডাক দেওয়া, ডাক দিতে হইব। তো আমি তারপর ওইভাবে চালাইতেছি চালাইতেছি, সে ঘুমাইতেছে, এর ভিতর তার সাথে আর আমার কোনো কথা নেই। বাস এখানে মধ্যে দুটো জিনিস হইতেছে আমার গাড়ির মধ্যে। ভদ্রলোক গাড়িতে বসার পর গাড়িটা অনেক ভার হয়ে গেছে, আর গাড়ির ভিতরে একটা উদ্ভট গন্ধ আসতেছে। আমি অতটা বুঝতে পারতেছি না যে গন্ধটা কিসের, বাস ধারণা করে নিলাম হয়তো বা লোকটার শরীরে, গরমের সময় মানুষজন ঘামে দুর্গন্ধ হইতেই পারে, জিনিসটা অতটা গুরুত্ব দিলাম না। তারপর আমরা তার জায়গা মতো যাই এবং যাওয়ার পরে তাকে বলি ভাইজান এখান থেকে কোন দিকে যাবো। একটু নড়াচড়া যে বৈশ্য সেটা বলে যে সামনে যাওয়ার পর ডানে একটা গলি দেখছে, ওদিকে ঢুকে। তো গলি বলতেও দুটো গাড়ি একসাথে যাতায়াত করতে পারে, এতটুকু চওড়া একটা রাস্তা, তো পাকা করা রাস্তা, সেটা দিয়ে বললো যে এখান থেকে সামনে যাও। তো আমি আস্তে আস্তে গাড়ি চালাইতেছি। তো মোটামুটি 8-10 কিলোমিটার যাওয়ার পর হাতের ডান পাশে একটা ভাঙা গাড়ি পড়ে রয়েছে, মানে বোঝা যাচ্ছে বেশ কিছুদিন আগে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়ির ভিতরে যারা ছিল তারা বাঁচা নাই, বুঝে বলা মারা গেছে স্পট ডেথ। তারপর যদি কেউ বাঁচা থাকে সেটা আল্লাহর ইচ্ছা। আমার মনে একটা রকম একটা ধারণা হলো যে আশেপাশে কোথাও কিছুই নাই, অথচ ভাঙা একটা গাড়ি এখানে লোকটা নামবো কোথায় যাবো। তো তাকে একটু জিজ্ঞেস করি, আমি তখন বললাম যে গাড়িটা ওখানে, গাড়িটা স্লো করার পর বললাম যে ভাইজান এখানে কোথায় যাবে। ভদ্রলোক আমাকে বললো আমি এখানেই থাকি। এখানে কোথায় থাকেন? তো নাই ভাঙা গাড়িটা। আমাকে আবার বললো যে আমি এখানেই থাকি। তো তার কথাগুলো গম্ভীর স্বর ছিল, আমার অতটা ভালো লাগলো না তার করার জন্য। তো তারপর রীতিমতো সে আমাকে ভাড়া দেয়, তার লাগেজ দুটো নামাই নিয়ে গেল। আমি টার্ন করে আগে আরেকবার তাকে বললাম ভাইজান আপনি কোনো ভুল জায়গায় আসেন নাই তো, আশেপাশে কিছুই দেখতেছেন? তিনি আমাকে বললেন যে তুমি যাও, আমি ঠিক জায়গা দিয়ে আসি, এখানে আমি। তারপর আমি আর কোনো কথা না বলে গাড়ি ঘুরে চলে আসি। আসার পর একজন পুলিশ গাড়ির মানে গাড়িটা তো দ্রুত আসলো আমার সামনে, আসে সেরে আমাকে বললো যে দাঁড়াও। আমি গাড়িটা রাস্তার সাইডে সাইড করে দাঁড়ালাম এবং পুলিশ অফিসার আমাকে বললো যে এখানে কি করতেছ তো রাতে। আমি অফিসারকে বললাম স্যার এখানে তো আসছিলাম এক প্যাসেঞ্জার নিয়ে, তো ওই গাড়ির ওখানে নামছে। তো উনি আমাকে বললো যে গাড়ির এখানে নামছে একজন প্যাসেঞ্জার, কোথায় যাবো কে সে? আমি বললাম সে সম্ভবত পাকিস্তানি, আমি শিওর না। তাকে এবার বললাম যে স্যার সম্ভবত পাকিস্তানি, আর তার বর্ণনা দিলাম যে লোকটা এরকম এখন দেখতে, তো তার কাছে ধরে লাগেছিল সেখানে বললো। আমি তাকে জিজ্ঞেসও করছি স্যার যে এখানে কোথায় যাবে, তারপর অফিসার বললো যে এটা হইতেই পারে না। আমি বললাম না এটাই হইতে আমার সাথে, ভদ্রলোক নামে এখানে গেছে গাড়ি পিছনে। তিনি তারপর তার টর্চ নিয়ে আশেপাশে রাউন্ড মারে, দেখলো আসলে কিছুই নেই, একদম ফাঁকা কিচ্ছু নেই। তারপর আমাকে সে জিজ্ঞেস করলো নেশা করতো, আমি বললাম না, বললো অন্য কোনো উদ্দেশ্যে আসতো? আমি বললাম তাও না, আমি প্যাসেঞ্জারের জন্য আসছি, আমি অমুক এলাকায় থাকি, আমার পুরো ডিটেলস অ্যাড্রেস তাকে বললাম। তো তিনি ভাবলো যে আসলে এত দূর থেকে একটা ছেলে এরকম এত রাত্রে কিসের জন্য বা এখানে আসবে। যাই হোক, তারপর আমি যা শুনলাম তার সে অফিসারের কাছ থেকে আসলে সেটা ভাবতেও পারিনি যে এমন বলতে পারে। তো অফিসার আমাকে বললো যে কিছুদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই গাড়ির ভিতরে সে ড্রাইভারটা মারা গেছে, আর সে ড্রাইভারটা ছিল পাকিস্তানি, তার অন গাড়ি ছিল, নিজের গাড়ি ছিল। সে ড্রাইভ করে আসতেছিল, অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং গভীর রাতে সে মারা যায়। তারপর এই কথা শুনবার পর আমি যে বর্ণনা দিলাম তার সাথে তার বর্ণনা মিলল, একই মানুষ সম্ভব হয়। কিন্তু এটা কিভাবে সম্ভব একজন মৃত মানুষ আমার গাড়িতে বসবে এবং এতদূর আনার পর সে গাড়ি থেকে নেমে যাবো, আর মানে সবকিছু কেমন যেন উল্টো পাল্টো হইতেছে, কেমন যেন একদম মিলতেছে না কোনো কিছু। আমি তো ভয়ে মোটামুটি অনেকটাই অনেক আমি ভয় শেষ, কিন্তু শেষ যাই হই না কেন তারপর তো আমাকে আমার বাসায় আসতে হবে, আমার গাড়ি নিয়ে আসতে হবে, আমি এতদূর গেছি। তো তারপর অফিসার বলল যে ঠিক আছে যাওয়া রয়েছে, সেগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, তোমাকে আমরা মেন রোড পর্যন্ত দিয়ে আসি, কেননা তারা ওই এলাকার পুলিশ অফিসার ছিল। তো আমাকে বললো যে তোমাকে মেন রোড পর্যন্ত দিই, তারপর ওইখান থেকে চলতে হবে। তো আমি আগে আগে গাড়ি চালাম, তারা আমাকে মেন রোড পর্যন্ত পৌঁছায় দিল এবং ওখানের পর আমি ওইখান থেকে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আমার বাসা কুয়েত সিটির কাছেই ছিল। তো আসতেছিলাম হঠাৎ করে মনে পড়লো, প্রায় 50-60 কিলোমিটার আসবার পর আমার মনে পড়লো যে আমার পকেটে যে টাকা, মানে ভদ্রলোক যে আমাকে ভাড়া দিতে সে টাকাটা কি আছে না সেটাও ভ্যানিশ হয়ে গেছে। তো টাকার দিকে তাকায় দেখি না, পকেটে হাত দিয়ে দেখি না টাকাটা, একটা 10 দিনের নোট, একটা 5 দিনের নোট আছে। এবং সে ভদ্রলোক আমার গাড়িতে বসবার পর যে গন্ধটা ছিল, টাকা দিয়ে ওরকম একটা গন্ধ আসতেছে। এবং গাড়িতে বসবার পর যে গাড়িটা ভার ভার লাগতেছিল সেই ভাবটা নাই, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অনেকটা আমি হালকা ফিল করতেছি, আমার গাড়িতে গন্ধও কমতেছে, যতই আমি দূরে আসতেছি ওই প্লেস থেকে যত দূরে যাইতেছি ততই যেন আমার কাছে হালকা মনে হচ্ছে। আর শুধু ঘুরে ফেলে একটাই জিনিস মনের ভিতরে আস্তে আস্তে, কেন এমন হলো, আমি সেই মানুষটা কেন ছিলাম যার সাথে ঘটনাটা ঘটলো, অন্য কেউ কেন হতো না, বা এই লোকটা কি করতে চাইছিল, কি তার উদ্দেশ্য ছিল, সবকিছু মিলায় যেন কোনো রেজাল্ট আসতেছিল না আমার। সব জায়গায় লাস্টে যা সেরা প্রশ্নবোধক চিহ্ন ছিল যে কেন, কিন্তু তার কোনো আনসার পাইছিলাম না। আর অতটা মাথাও ঘামাই নেই, কেননা এটা নিয়ে যতটাই টেনশন করবো ততটাই খারাপ লাগে। আর সময়ের সাথে ব্যস্ত জীবনে ব্যস্ততার সাথে সবকিছু ভুলে যাই। তো আমি ইদানিং ভূত এফএম শুনি, তো ভালো লাগে, খুব সুন্দর একটা অনুষ্ঠান। আমার সাথে এমন আর কোনো বড় কোনো ঘটনা নাই, তো এই গভীর রাতে আবারও আপনাদেরকে সবাইকে জানাই ভৌতিক শুভেচ্ছা। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা প্রবাসী আছি, আমাদের সাথে যেন এমন ঘটনা না ঘটে। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেডিও ফুটি, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, 88.0 FM. Boot FM, the night comes alive with Gramophone. Welcome back.
শুনছেন সবসময় রেডিও ফুর্তির 8.0 FM। আমি রাস্তেল আছি সাথে, এবং আজকে জানেন আপনারা যে আজকে আমাদের সাথে মাসুম নাই এবং আমি একাই আছি, এবং অনেকক্ষণ ধরেই আপনাদের সাথে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করছেন আমাদের আজকের অতিথিরা, এবং এতক্ষণ পর্যন্ত অনেকেই শেয়ার করে গেছেন। আমাদের হাতে এই মুহূর্তে বলতে গেলে আর তেমন কোনো স্টোরি নেই, কারণ অলরেডি সবারটা শুনেছি এবং একজন আজকে মিস করেছেন। সো আমাদের হাতে একটা স্টোরি কম রয়েছে এই মুহূর্তে। মাহাদি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে তিনি আচ্ছা, এছাড়া আমাদেরকে আচ্ছা মাহাদির এসএমএসটা আমি পড়বো না, কারণ খুব পার্সোনাল একটা এসএমএস পাঠিয়েছেন, সেটা আমি এখানে পড়তে চাই না। সৈকত আমাদের এসএমএস করেছেন ক্যান্টনমেন্ট থেকে। এছাড়াও তিনি বলছেন যে ভূতফোন কারো লং করা যায়, আপনাদের যত বেশি ঘটনা পাবো তত বেশি। তবে লং করলে অনেকেই, আমরা লং করতে চেয়েছিলাম কিন্তু অনেকেই বলেন যে অনেকের আসলে পরের দিন অনেকের কাজ থাকে, তো এই জন্য আমার মনে হয় যে অত লং করলে হয়তো সবাই শেষ পর্যন্ত থাকবেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। রজনীগন্ধা গার্লস লিখেছেন যে তারা আচ্ছা রজনীগন্ধা গার্লস এনজয়িং আওয়ার লাস্ট ফ্রাইডে নাইট এন্ড রেসিডেন্সিয়াল সেমিস্টার অফ ব্যাক ইউনিভার্সিটি, তারা সবাই মিলে একসাথে আমাদের সাথে রয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস, করছি যেমন আপনাদের এনজয় করছেন। অ্যান্ড দিস ইজ ইউর লাস্ট ফ্রাইডে রাইট, সো লাস্ট ফ্রাইডেটা আশা করছি আমার সাথে ভালো কেটেছে। তিমাথা আমাদের এসএমএস করেছেন, ফয়সাল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ফিজু ময়মনসিং থেকে। এছাড়াও অর্চি আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে সৈকত। এছাড়াও আসমিনা আমাদের এসএমএস করেছেন, সুপ্ত এবং সুপ্তি আমাদের এসএমএস করেছেন, নাইম আমাদের এসএমএস করেছেন। অনেকেই অনেক কিছুর অনেক রকমের ব্যাখ্যা দিচ্ছেন, অনেকে বলছেন যে ব্যাপারটা অনেকটা এরকম যে কেউ যদি কল্পনা প্রবণ হয় তাহলে তার সাথে অনেক কিছু করতে পারে। আমি আমি একটা জিনিস শুরুতে আপনাকে বলেছিলাম যে সত্যি কথা বলতে কি যে আমাদের চারপাশে যা ঘটে তার অনেক কিছুই হয়তো আমরা নিজেরাই ঘটাই, এবং এটা আমার আমি আমি নিজেও এটাতে বিশ্বাস করি কিনা সেই প্রশ্ন উঠছে না, আমি জানি না। তবে হ্যাঁ, বিশ্বাস একটা যে কোনো জিনিসকে ত্বরান্বিত করে। বিশ্বাস যদি আমি করি যে আমি এটা পারবো তাহলে আমি যেরকম পেরে যাই, আমি যখন মানে ঠিক একইভাবে এটা হয়, কিন্তু আসলে যে মুহূর্তে আপনি বিশ্বাস করবেন সেই মুহূর্তে সেই ব্যাপারটা ঘটার পসিবিলিটি অনেক বেড়ে যায়, এটা মনে রাখবেন। তো আমরা যখন ভয় পাই তখন কিন্তু ভয়টা ধীরে ধীরে বাড়তে শুরু করে, তাই না? এবং আমরা যখন কোনো কিছু নিয়ে আশঙ্কা করি সেই আশঙ্কারও একটা কেমন যেন অনেক সময় সত্যে পরিণত হয়। ঠিক একইভাবে আমি বলেছিলাম যে ভালো জিনিসগুলোও সত্যে পরিণত হয়, এবং সে যদিও সেটা আমরা মনে রাখি না। যাই হোক, আমরা আজকে এই আলোচনায় না যাই, এবং এই আলোচনা করতে গেলে দেখা যাবে যে অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাচ্ছে, সেটা হয়তো আপনাদের ভালো লাগবে না। আমি একটু জানিয়ে দিই যে আমাদেরকে এসএমএস করছেন যারা এবং এতক্ষণ ধরে যারা করছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমরা 5 মিনিট আগে আজকে শোটা শেষ করবো, সেই জন্যই চেষ্টা করছি গুছিয়ে ফেলার সবকিছু। এবং আমরা যদি আমাদের যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা যেটা সেটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, উইচ ইজ bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। এবং যারা অডিও ক্লিপ পাঠাতে চান বিশেষ করে তাদেরকে বলবো, অনেকেই আমাদেরকে রেগুলার এসএমএস করেন এবং জানতে চান যে কীভাবে অডিও ক্লিপ পাঠাতে হয়, কীভাবে পাঠাবেন তারা এটা জানতে চান। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আগে প্রথমে ফোন বা অন্য কিছু দিয়ে আপনি রেকর্ড করে নেবেন পুরো জিনিসটা, এবং রেকর্ড করে তারপরে মেইলের সাথে অ্যাটাচ করে সেটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে। এটা খুব সহজ একটা পদ্ধতি এবং সেই পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন চাইলে। এনিওয়েজ, আমি দেখতে পাচ্ছি এখন আমাদেরকে নাদিম এসএমএস করেছেন আমাদেরকে তাহফুজ, অনেকে আজকে শোটার মানে প্রশংসা করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি যে। এছাড়াও অন্তর, সামির এবং রিয়া আমাদের ওয়ারি থেকে আবারও বলেছেন যে এসএমএস পড়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন, আবারও পড়ে ফেলেন আপনাদের এসএমএস। আছে সপ্তর্ষী আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি সৌরভ এবং তার ওয়াইফ অনন্যা আমাদের এসএমএস করেছেন, রিজওয়ান আমাদের এসএমএস করেছেন দিনাজপুর থেকে, ফারুক আমাদের এসএমএস করেছেন নাজমুল এবং রিপা হবিগঞ্জ থেকে। এছাড়াও জাকিয়া সুলতান আমাদের, পপি আমাদের এসএমএস করেছেন আমাদের রাজশাহী সাগরপাড়া থেকে, সাদমান। এছাড়াও হৃদয় আমাদের নোয়াখালী থেকে এসএমএস করেছেন, নীরব আমাদের এসএমএস করেছেন, পলাশ
এছাড়াও সৈকত সহ আরো অনেকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। এবং আপনারা জানেন দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন, বাট আপনাদের ঘটনা না পেলে আমরা একেবারেই এগিয়ে যেতে পারবো না, সুতরাং আপনাদের প্রচুর ঘটনা চাই এবং সেই ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে অবশ্যই অবশ্যই। এবং সেই ঘটনার পাঠানোর ঠিকানাটা তো জানিয়ে দিয়েছিলাম, আরও একবার শেষ মুহূর্তে জানিয়ে দিচ্ছি ভূত রেডিও ফুটি.fm। আমরা বিদায় আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। এবং যেতে যেতে আপনাদের জন্য প্লে করছি ড্রিম থিয়েটারের ফর সেকেন্ড। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ।